exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro apnake shasti na dileo bibek apnake proti muhurtei shasti dicche. Tobe daran biveker adalote shotto apnar shokti hok. Nirbhoye bolun ki bhul korechen apni, keno korechen, kon paper shasti apnar bibek apnake dicche. Apnar shotto bolar sahosh hajar hajar bhuler jonmo thamiye debe. সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বরাবরের মতোই শুরুতেই আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকের জেবিএসবির হট সিটে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
ধন্যবাদ কিবরিয়া। যাহা বলিব সত্য বলিবতে আজ আমাদের অতিথি সাব্বির। 27 বছর বয়সী সাব্বিরের জন্ম গাজীপুরে। সাব্বির অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন, খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারেন, এজন্য তার বন্ধুও অনেকজন। যাহা বলিব সত্য বলিবতে আজ অন্য কিছু হতে চলেছে, সেটা কি তা জানতে শেষ পর্যন্ত শুনতে হবে। সেটি শুনতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
মঞ্জুর, আমরা জানলাম যে সাব্বির রয়েছে আজকে আমাদের সঙ্গে তার অপ্রিয় সত্যগুলো নিয়ে। আমরা সাব্বিরের কাছে যাবার আগে বরাবরের মতোই আপনাদেরকে কনফার্ম করছি, আমাদের সঙ্গে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, আরো একবার স্বাগত জেবিএসবিতে। অনেক ধন্যবাদ। শেষে গিয়ে আপনার মূল্যবান মতামত আমরা শুনবো এবং আজকের জেবিএসবিতে আমার কেন জানি মনে হচ্ছে একটা টুইস্ট আছে, যাই হোক সেটা আমাদের লিসনার যারা আছেন তারা শুনলে বুঝতে পারবেন। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই জেবিএসবি। প্রয়োজনে যে কোনো মুহূর্তে এসএমএস পোলের মুখোমুখি করব আপনাদেরকে, এবং সবার আগে শুরুতেই আমরা ব্যাকগ্রাউন্ড থেকে জানাতে চাই কেন অপরাধী হয়েছে আমাদের আজকের অতিথি সাব্বির। আমরা শুরু করছি জেবিএসবি, প্রথমেই আপনার ব্যাকগ্রাউন্ডকে আমরা রিভিল করতে চাই। ওকে, মূল পর্ব স্টার্ট। জি, আপনি একেবারে ছোটবেলা থেকে, শৈশব থেকে, যেখান থেকে বড় হয়েছেন, যেখান থেকে মেমোরি আছে সেখান থেকে শুরু করুন।
আমার গ্রাম, প্রথমে আমরা থাকতাম বড়গাঁও, ওইখান থেকে আমরা বাড়ি ভাইয়া রামচন্দ্রপুর চলে গেছি আর কি।
বড়গাঁও, ওটাও কি গাজীপুরের মধ্যে?
হ্যাঁ, এটাও গাজীপুরের মধ্যে।
আচ্ছা আচ্ছা,
পাশাপাশি গ্রাম।
আচ্ছা,
ওইখানে আমার জন্ম। আমার বাপের সাথে আর ওই সময়টায় মাটি কাটতো, ওই সময় কাজ টাজ করতো, আমি
একদম কৃষি কাজ বলতে যেটা বোঝায় আর কি,
ওগুলো করতো। আমার নানুর বাড়ি আছে, আল্লাহর রহমতে মোটামুটি অবস্থা আছে, ওইখান থেকে আম্মা আয়না চলতো, আমার আব্বু চালাইতো আর কি, বলে চালাইতো। তখন আমি আস্তে আস্তে বড় হইতে লাগলাম, তখন আমি পড়াশোনা করতেছি। আমার আব্বু আমার আম্মুরে মারতো, গালাগালিজ করতো অনেক সময়, মানে অভাবের সংসার।
কয় ভাই বোন ছিলেন
তখন? আমি একলাই, আমার বড়, আমার একটা বোন মারা গেছে, আমি সেটা দেখি নাই।
মানে তখন আপনি একাই?
হ্যাঁ, তখন আমি একাই।
জি।
তারপর আমার আব্বু মানে এইসব মারামারি করতো, আব্বু আম্মুরে মারতো, গালাগালিজ করতো, এগুলো দেখতাম। তখন আমি কিছু বলতাম না, কারণ আমাকে খুব আদর করতো আবার, কারণ আমি একটা ছেলে। আর তারপরে আমার একটা ভাই হয়েছে, ভাই হওয়ার পরে আব্বু ব্যবসা বাণিজ্য করতো, ব্যবসা বলতে দোকান ছিল আমাদের বাজারে একটা, আর আব্বু একটা স্কুলের মধ্যে ব্যবসা করতো, দোকানদারি করতো, ওইখানে কসমেটিক অনেক
মনোহারির দোকান বলে,
ওই এগুলো বিক্রি করতো, ভালোই চলতো আমাদের।
আচ্ছা,
সংসার অনেক সুখী ছিল। তারপর আমি আমার আব্বু একসময় অনেক অসুস্থ হয়ে যেত।
আচ্ছা,
এই অসুখটা আগে থেকে ছিল, তো তারপরে অসুস্থ হওয়ার পরে আব্বু আগে যে প্রেসক্রিপশনটা করা ছিল ওই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাইতেছে, আব্বু বলতো ভালো হয়ে যাবে, কিন্তু আসলে কিন্তু কোনো ওষুধে কোনো কাজ হইতেছে না, কিছু হইতেছে না। এক পর্যায়ে দেখা গেল আব্বুর অসুস্থ আরো বেড়ে গেল, এমন অবস্থা একবারে অনেক কি বেড়ে গেল, ওষুধে কাজ হইতেছে না। তারপরে হঠাৎ করে একদিন বলতেছে আমার দু একবারে গা হয়ে গেল, মানে অনেক লজ্জাস্থানে একবারে অনেক সিরিয়াস অবস্থা।
এটা আপনার বাবার?
হ্যাঁ, আমার।
ওকে, আপনি ওই সময়টা অশোকের নামটা জানতেন?
হ্যাঁ জানতাম।
কি এটা বলে?
অশোকের নামটা হয়েছে আমাদের গ্রামে বলে আমরা গুনরিয়া, আর ডাক্তার বসছিল গুনরিয়া থেকে সিবলিস হয়েছে।
ওরে বাবা, এটা তো ভয়াবহ, মানে ক্যান্সারের মতোই অবস্থা। এবং এটাকে এসটিডি বলে আমি যতদূর জানি, আমার ক্ষুদ্র নলেজ, আমি আসলে ডাক্তার না, সুতরাং ওই জায়গা থেকে ডাক্তাররাই ভালো বলতে পারবেন। আমি যতদূর জানি যে এসটিডি বলা হয় নামটাকে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, মানে হলো এটা আসলে যৌন সংক্রান্ত রোগ, সাধারণত একজনের শরীর থেকে আরেকজনের শরীরে এটা ট্রান্সমিট করে।
হ্যাঁ সেটা ডাক্তার বলছিল।
এবং যেটা হয় যে ওই সময়টাতে মানে আলটিমেটলি আপনি যদি বহুগামিতা, মানে বহুগামিতায় বিশ্বাসী হন, বা আপনি যদি বহুগামী হন, বহুগামী বলতে আমি যেটা বোঝাচ্ছি যে কোন বিশ্বস্ত সম্পর্কে না থেকে একাধিক সম্পর্কে থাকা, এবং সেখান থেকে যে কোনো কারো থেকে আপনার মধ্যে রোগটা আসতে পারে, এবং এটা ক্যান্সারের মতোই ভয়াবহ রোগ, এটা ট্রিটমেন্ট এক অর্থে নাই বললেই চলে। বলুন
সেটা। তারপরে আমি জানতাম কিন্তু অসুস্থতার মধ্যে তখন ছগন ছিল,
আমার বাবার এই রোগটা ছিল,
আব্বার ছিল। তারপরে এমন অবস্থা হয়েছে আব্বা চলতে পারতেছে না, প্রসাব করতে গেলে মানে একবারে ইমোশনাল হয়ে পড়ে গালাগালি শুরু করে দেয়। আমার এমনিতে গালাগালি করতেছে, আম্মুরে গালাগালি করতেছে, কিন্তু আমার আম্মু মাঝে মধ্যে রাগ হইতো, মাঝে মধ্যে আবার রাগ হইতো না, কারণ দেখতেই পারতো এরকম অবস্থা। অনেক জায়গায় লয়ে গেছি। পরে আব্বু এমন করতে করতে হঠাৎ একদিন সবাই, এলাকার সবাই দেখতে আসছে, একদিন রাত্রের তিনটা, সঠিক মনে নাই, তিনটা থেকে সাড়ে তিনটা এরকম হবে, হঠাৎ করে মানে কাঁদতেছে, বলতেছে ওই সময় আমার একটা ভাই হয়েছিল, তার আগে আমার ভাইয়ের বয়স এক বছর হয়নি তখনটা, তো আমার ভাইরে অনেক গালাগাজ করতো, হ্যাঁ হারতে পারতো, আমার কইতো তুই কাছে আসবি না, তুই দূরে থাক। তখন আমার কইতেছে ডাক দেব, তখন আমার ডাক দিছে আমার বাম হাতে ধরা, আব্বার বাম হাত আমার হাতে ধরা, আর ডান হাত আমার হাতে ধরা। তখন আমার কইতেছে দেখো তুমি আমার ছেলের ফালাইয়া কোথাও যাইও না, মানে উচ্চ সুরে বলতে পারতেছে না, আস্তে আস্তে বলতেছে, জাস্ট অনেক কষ্ট। তখন আমি কাঁদতেছি, আমার আম্মাও কাঁদতেছে, তখন আমারে বললো তোমার আম্মারে কোনোদিন কষ্ট দিও না।
আপনার বাবা বলছে?
আমার আব্বা বলতেছে, কিন্তু আমরা বুঝতেছি এই কথাগুলো, আস্তে আস্তে বলতেছে আমি বুঝতেছি। আম্মা বলতেছে আচ্ছা আমরা কিছু হইব না, আপনি শুয়ে থাকেন। তখন ওই সময়টা মানে আমার আব্বা আবার পাঁচক্ত নামাজ পড়তো, আগে যাই করছে পরে পাঁচক্ত নামাজ পড়তো, মানে দাঁড়িয়ে ছিল অনেক, একবারে পরেশগার ছিল, মিথ্যা কথা বলতো না। বিয়ের আগে কেমন ছিল আমি না হওয়ার আগে সেটা তো আমি জানি না, কিন্তু পছন্দ করতো, এলাকার সবাই পছন্দ করতো। তখন আব্বা ওই সময়টা আমি দেখলাম আব্বা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ফয়রা আরেকটা কালিমা পড়ছে, কালিমা ফয়রা আমার আব্বা মৃত্যুবরণ করছে। তখন আমি দেখলাম আমার সামনে আমার আব্বা এই জীবনের প্রথম আমার হাতে ধরা, আমার আব্বা আমার সামনেই মারা গেছে। তখন আমি সবই বুঝতাম, তখন জাস্ট আমি এত পিছনে নিতেছি আমার লাইফের শুরুতে, তখন আমার আমার কেমন এমন ইমোশনাল হয়ে গেছি। আমি পরের দিন মাটি চাটি দিলাম সবকিছু, তখন আমার আব্বা, আমার বয়সটা ভুল হবে তখন আর বেশি, আমার বয়সটা 15 হবে এরকম হবে, বেশি হবে। তখন আমি মানে মাটি দেওয়ার, আমার একটা আমার ছোট চাচা বিদেশে ছিল, আরেক চাচা দেশে, মেজু চাচা, তো আমার দাদি আমার আব্বুই আগেই মারা গেছে, আমার দাদি। তখন আব্বু থাকাকালীনই আমার বলতো তুমি একটা বিয়ে করো, আমার ছেলের বউটা আমি দেখে দেব। তখন আমার বিয়েটা এরকম আমার কিছু কোন রকম ফিলিংস হয় না, বিয়ে কি আমি ওই সময়টা এরকম বুঝতাম না, হয়তো বিয়ে করে আমি কি করবো, আমি বিয়ে করবো খাওয়াবো কি, দুষ্টামি করতাম। তখন আমার দাদা আবার উকিল ছিল, বিয়ের গটখালি করতো, আবার কবিরেজি করতো। তখন আমার দাদা আমার চুপে যাবে, তখন বলছে একবারে মায়াটাই দেখতেছে, অনেক জায়গায় দেখলো, দেখার পরে আমার বলতেছে মায়া দেখতে হবে চল। তখন আমার ফুপির বাড়ি ছিল তারাগঞ্জ, ওইখানে একটা মেয়ে দেখাইলো, দেখার পরে মেয়েটাকে ভালো লাগছে, ভালো লাগছে পরে আমি বলছি, তা আমি আবার সবকিছুতে আমি একটু দুষ্টামি বেশি করি, মেয়েদের ক্ষেত্রে দুষ্টামি করি। আমি বললাম মেয়েকে দেখছি, দেখার পরে ভালো লাগছে, মেয়ে বলতেছে কি আমি এখন বিয়ে বসবো না, আমার সামনে পরীক্ষা আছে, পরীক্ষার পরে আমি বিয়ে বসবো, বিয়ে বসলে কাবিন করে রাখবেন, আপনাদের বাসায় যাবো না, এক বছর পরে যাবো। তখন আমি বলতেছি আমার আব্বারে বউ দেখানোর জন্য বিয়ে করবো, তো আমি বউ এখানে রেখে কি করবো। তো বিয়ে করবো না। তখন আমার মজা করতেছি দাদার সাথে, ফান করি, আমি কই না আমি বিয়ে করতাম না, জায়গা বাড়িতে আইসা পড়ছি কইরা। কিছুদিন আমার আব্বা তখন আছে, ওই সময়টাই বলতেছে আর কি, আমার বাড়ির পাশে একটা আমার ভাই, সে বিয়ে করছে, সেম আমার বড় হবে এক দেড় বছরে। বিয়ে করার পরে গ্রামের মধ্যে নতুন বউ আসলে অনেক মানুষ আসে দেখতে আসে, তো অনেকে দেখতে আসছে, তো কেউ দেবন নাই, কোলে করে নামাইতে হয় গাড়ি থেকে, আবার গড়ে নিতে হয়, এবং দেবন নাই, আর দেবর বলতে যেগুলো আছে ওগুলো নিয়ে নিতে পারবো না।
আচ্ছা,
তখন হ্যাঁ তখন আমি ওই সময়টাই আমি বলতেছি কি আমি নেব। তখন তাদের ওই ছেলের একটা মামু ছিল, ও বলতেছে কি কয় ছেলে মানুষ আমি কোলে নিমো, নিছি ওই সময়টায় ছেলেকে নিয়েছি আর বউটাকে নিমো, এমন সব বলতেছে চোখের মধ্যে লাইট ধরা, কয় ছেলে মানুষে কোনো বউ নিবি না। তখন মনের মধ্যে একটা জিদ হয়ে গেল, আরে বউ নিবি না, এটা কি কইলো ওরে আজকে পিটম,
ছেলে মানুষ কোনো বই নিবি না, বউ নিবি না,
বউ নিবি না, মানে কোলে করে বউ ছেলে মানুষ নিতে পারবো না, আমি মানুষ নিব।
ওকে ওকে,
ওরে হ্যাঁ এটা কয়া, আমি আয়সা পড়ছি, আমরা বন্ধুরা ছিলাম, আমার একটা বাইস্তা বলতে সে বন্ধুর মধ্যে চলাফেরা করতো, তখন আমি ওইখান থেকে মানে চলে আসছি। আসার পরে মানে ওই ব্যাপারটা ওই বউ যে ছিল আমার ভাবি অবুঝত, বুঝতে পারতো, বলতো কি কয় ছেলেটা কে, মানে ওই দিন যে বললো রাত্রে করে কোলে নিতে বলতো কে, তখন আমার চিনতো না,
আমি চিনতো না আপনাকে,
ওই যে বউ যে
নতুন জায়গায়, এটা আসলে আপনার কি ধরনের ভাবি হতো সম্পর্ক?
আমার আমাদের গোষ্ঠীর আপনত্রাস্তই একটু দূর আর কি, পঞ্চাস্ত ভাই,
তার বউ একই বাড়িতে থাকতেন আপনারা,
পাশাপাশি এক মিনিট দুই মিনিট থাকতো আর কি আমার বাসায় আসতে।
ওকে,
তো আমি ওইখানে তখন আইসে বললাম, তখন আমার ওই ভাবিটা আমার বিশ্রাই আছে, তখন আমার একটা বাইস্তা ছিল আমার দাদার ছেলে আর কি, চাস্ত দাদার ছেলে, ওই আমার সাথে সবসময় থাকতো ছোট, তো সবসময় তো ওর কাছে ওরে জিজ্ঞেস করতেছে, আমাদের যেখানে আমরা নতুন বাড়ি করছি ওইখানে সবাই মানে আমারে খুব আদর করতো,
মানে সমালোচনা মানে আপনি তাকে কোলে নিতে চেয়েছিলেন এই কারণে,
হ্যাঁ
কোলে নিতে পেরেছিলেন শেষ
পর্যন্ত,
তার কানে গেছে সে জিজ্ঞেস করছে,
হ্যাঁ জিজ্ঞেস করছে মতো আমার দেখার জন্য আর কি।
ওকে,
পরে আমার দেখলো আমি যাইতেছি, ডাকতেছি এদিকে আসেন, তো আমি গেলাম, কি বলেন তো আমার কইতেছে কি কয় আপনার নামে কই না, তো ভালো আয়সা বললাম কথাবার্তা, তখন তার সাথে আমার মানে দুষ্টামি ফাইজলামি শুরু হয়ে গেছে। তখন আমি একদিন হঠাৎ করে কইতেছি কি আমার বাইস্তা ওই যে পিচ্ছি বাইস্তা রে, ওরা দিয়ে কইতেছি জিগা ভাবি রে গিয়া জিগা আমার লোকের প্রেম করবো, হ্যাঁ
ওকে,
ওরা জিজ্ঞেস করছি মতো ভাবির সাথে, আমি জানি না ভাবি তখন আসলে মনে হয়তো আমার বয়সে ছোট হবে, কিন্তু হইলো কেমন জানি ওই ভাবিটা রাজি হয়ে গেছে, এক সময় কইলে কি সম্ভব মানে রাজি হয়েছে আমার সাথে রিলেশন করবে, অথবা হ্যাঁ
নতুন বউ বাসায় এসে এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছে।
কয়েকদিন পরে আমি কইতেছি আমি কি ঠিক আছে রাজি হয়ে গেছে, তখন তার সাথে কথাবার্তা বলি, ওই সময় মোবাইল ছিল না, তখন মানে চিঠি লিখতো, তো চিঠি লেখা লেখি আমি চিঠি লিখতাম
ভাবির সঙ্গে,
হ্যাঁ ভাবি আমার চিঠি দিত তুমি আইসো কথা আছে, আমার চিঠি দিত, আমি ওই আবার চিঠি লিখতাম, লিখে ওর চিঠি দিতাম, চিঠি দেওয়া দিয়ে চলতো, কিন্তু চিঠি দিতাম কার কাছে, ওই আমার বাইস্তা যে আছে ওর ওর কাছে দিতাম। ওই সময়টা ভালোবাসা আসলে কি আমি বুঝতাম না বেশি, তখন ভাবি আমার বলতো কথা আছে কথা বলবো, হ্যাঁ রাত্রে আইসো, তো রাত্রে বলতে এলাকার সবাই,
আপনি তো চান্স পেতেন কিভাবে, কজ আপনার ভাবির নতুন বিয়ে, তার তো আসলে ফ্যামিলি ট্যামিলি সবকিছু নিয়ে থাকা,
ফ্যামিলি আমার কেউ সন্দেহ করতো না, কেউ
ও আপনাকে কেউ সন্দেহ করতো
না, আমার কেউ সন্দেহ করতো না। তখন ওইখানে আমি গেলাম রাত্রে, ওই আমার একটা বোন আছে মানে আমার খালাতো বোন, আবার ওর বড় ভাইয়ের কাছে বিয়ে দিয়েছি, ওই রাত্রে ওদের বাসায় মানে বাড়ির পাশে পিছনে আর কি ওর সাথে দেখা করতাম, তো দেখা করলেই আমার যখন যাইতাম হাত পা কাঁপে, আরে এত বড় মেয়ে আমি ছোট, আমি ওর সাথে কি দেখা করবো কি করবো, হ্যাঁ আমার সাথে মানে এরকম কিছু নেই, তখন তার কিস টিস করতাম বাস চলে আসতাম, তার শাশুড়ি ছিল,
কিস টিস করে চলে আসবেন মানে আপনি এই ধরনের সম্পর্কে জড়িয়ে গেছেন আপনার ভাবির সাথে,
হ্যাঁ ভাবির সাথে জড়িয়ে পরে আমি চলে আসছি ওইখান থেকে, মানে ভয় করে চলে আসি, প্রতিদিনে যাই একদিন পরে পরে দেখা করি, অথবা প্রত্যেকদিনে দেখা করতে পারি, কন্টিনিউ দেখা হয় মানে যাওয়া আসা তো আছেই ওদের বাসায় প্রত্যেকদিন, সকালে বেলা হইলেই তাদের বাসায় চলে যেতাম। তখন আমার পড়াশোনা চলতেছে, ওই সময়টা আমি পড়াশোনা করি, পড়াশোনা করতে করতে হঠাৎ মানে চিঠি দেওয়াদের মধ্যে আমি একদিন মানে চিঠি দিছি মতো হয় না কিছু বিছনা তোলা না কোথায় রাখছে,
আচ্ছা
আর শাশুড়ি দেখে বলছে,
ওকে
সৎ শাশুড়ি,
শাশুড়ি সৎ ছিল,
হ্যাঁ সৎ ছিল, ওই শাশুড়ি না কি করছে আরেকজনে দেখাইছে, দেখা যাবো না, মানে এরকম আর গুরুত্ব দেয় নাই, মানুষ বুঝতে পারে না আমার দেখে মানে এরকমটা লাগে না, মানে কেউ কিছু বলে না। আর মানে আমার ফ্যামিলি বলতে কি আমার চাচা অনেক রাগি, হ্যাঁ মেজো চাচা অনেক রাগি, বাট আমার আব্বাও রাগি ছিল, কিন্তু রাগি থাকলেও মানে আমাদের কেউ বলতো না, কিছু বলতো না আমারে, মানে সবাই একটা সম্মানের চোখে দেখতো আমারে। তখন দুই দিন পরে মিটমাট হয়ে গেছে, মানে কেউ জানতো না। এমন করতে করতে মানে আমার সাথে অনেক আমার রিলেশন আগে যেতেছে, কিন্তু তার সাথে অন্য কোনো সম্পর্ক না, খালি শুধু জাস্ট কথা।
আপনার জীবনে কি প্রথম প্রেম বলি বা অনুভূতি বলি এটাই এই ভাবির সঙ্গে?
হ্যাঁ ভাবির সঙ্গে। তখন সে মানে মানে অনেক কিছু বুঝাইতো, তাদের বাসায় একদিন গেলাম, আমার বলতেছে কি ওর হাজবেন্ড, ওর হাজবেন্ডকে নিয়েই, ওর হাজবেন্ড আগে গেছে আমার দাওয়াত করলো তুমি আইসো। তো গেলাম ওর বাসায়, আমি যাওয়ার পরে ওর হাজবেন্ড আর আমি শুয়ে রেছি, শুয়ে তার পর সে চেয়ারের মধ্যে বসা মাথা আশ্রয় যাচ্ছে, আমার চিমড়ি দিয়ে এমন জোরে চিমড়ি দিচ্ছে একবারে কাইটে ফেলছে। আমার বলতেছে কি তুমি আসো, আমি কই যাবো,
ওর হাজবেন্ড বুঝতো না,
হাজবেন্ড ঘুমাই যাচ্ছে। তো হ্যাঁ হাজবেন্ড বলতে কি মানে আমাদের মতো এত চালাক চতুর ওর হাজবেন্ড ছিল না, তখন
একটু বোকাসোকা ছিল,
মানে অত ছিল না, কিন্তু চেয়ার ভালো ছিল, আমার সে ভালো, আমার সে স্মার্ট। তো ওরে বলতেছে আমি আসা পড়ছি, ওরে নিয়ে আসা পরে তাদের বাড়িতে একটা মানে আমাদের তো আমরা কই খেত কামারে বাইক কই, হ্যাঁ বন্ধের মধ্যে একটা উঁচু একটা টিলা আছে, ওর মধ্যে বসে তাল গাছ আছে, ওইখানে বসে রয়েছি, বসে বসে গল্প করতেছি। আমি বলতেছে আমি কই তুমি কি আমার বিয়ে করবা না, মানে আমি বিয়েটা কি ওই সময় বুঝতাম না, আরে কইতেছি তুমি কি আমার বিয়ে হওয়া তোমার বিয়ে করবো, মানে তখন আমি হ্যাঁ আমার মাথার মধ্যে চুল টুল টেলে দিয়েছি হওয়া বিয়ে করবো, দেখো তুমি কি আমার কাছে বলবো না, তুমি এইগুলো জানাবে না, আমি সত্যিই তোমার বিয়ে করবো, অনেক কথাবার্তা কইতেছি। তখন ওই দিক দিয়ে দুই আড়াই ঘন্টার মতো কথা কইতেছি, সবাই বিচারিতেছে, আর হাজবেন্ডও বিচারিতেছে। তো ওই যে আমার একটা বাইসটা জেরে দিয়ে চিঠি দিতাম, ওই আমার সাথে গেছিল, ওয়ে বিচারতেছে, বিচারিতে বিচারিতে পায় না। তখন আমি তাকায় দেখি তারা সবাই মানে বিচারিতেছে, তখন হেগে যাচ্ছে কি আমি টেলিভিশন দেখতে গেছিলাম, অনেকদিন এখানে বসা লেগে এখানে আসলাম,
কে ওই মহিলা ভাবি,
হ্যাঁ ভাবি বলতেছে, ওখানে আসলাম, আসার ঠিক আছে গিয়ে খাওয়া দাওয়া করলাম। তো ওর আম্মা আমার খুব আপ্যায়ন ভালো করলো, পিঠা খাওয়াইলো, অনেক কিছু খাওয়াইলো, খাওয়ানোর পরে আমি ওখান থেকে চলে আসলাম। হঠাৎ মানে এর মধ্যে তো ওর সাথে চলতেই আছে মানে কথাবার্তা, চিঠি দেওয়া চলতেই আছে, হ্যাঁ চিঠি দেয় আমিও চিঠি দিই।
আচ্ছা বুঝতাম তখন এই যে সম্পর্কটা অন্যায় এটা যেটা করছেন সেটা ঠিক,
ওই সময় আমি এগুলো বুঝতাম না,
ওগুলো বুঝতেন
না। তখন ওর সাথে একদিন বলতেছি কি আমি রাত্রে তোর তোমার ঘরে আসবো, তো তুই ঠিক করে বলতাম তোর ঘরে আসবো, দেখিস দরজা মেলে রাখিস, কই আচ্ছা ঠিক আছে। তো ওর সাথে আমার একটা ফুফাতো বোন আছে, সে ওর সাথে থাকতো, ওর হাজবেন্ড ইট কলাতে কাজ করতো, তো আমি ইট কলাতে গেছি, কিন্তু আমি মানে কাজে পারদর্শী না, আমি করতে পারি না, আমি চলে আসছি। তো আমি সারা সপ্তাহ কাম করে দেখা গেল আমার বাড়ি থেকে টাকা নিয়ে ওইখানে দিতে হয়, খাওয়ার টাকা দিতে হয়,
হাজবেন্ডও কাজ করতো, আপনিও গেছিলেন?
আমিও গেছিলাম। তখন আমি চলে আসছি, আসার পরে আমার বলতেছে কি তো আসমো রাত্রি করে গেছি, আর শাশুড়ির ঘর ওর ঘরের একটা সাইডে একটা বারান্দা করছে, বারান্দার মধ্যে ওই থাকতো, একটা চৌকি বেলানো ছিল ওইখানে থাকতো, তো দরজার ফাঁক দিয়া মানে ফাঁকা আছে, ওর রাত্রি করে ডাকি জানালার মধ্যে ঠোকা দিলে মানে জানালা খুলতো, জানালায় ঢুকতাম, তখন আমি ওইখানে ঢোকার পরে মানে ঢুকতেছি মতো হঠাৎ মানে আমার ফুফাতো বোন ছিল, সে পিছি থাকলো মানে এতটা পারদর্শী, মানে ওই এলাকার মানে আমার বয়সে সেম বয়সী যারা আছে অথবা আমার চেয়ে বড় যারা আছে ওর সাথে শারীরিক সম্পর্ক।
এটা কে ছিল?
এটা মানে আমার ফুফাতো বোন আমার দাদার ছোট ভাইয়ের মেয়ের মেয়ে, মানে আমার ফুফাতো বোন সম্পর্কে আমার ফুফাতো বোন চাচাতো ফুফাতো বোন।
এটা আপনি জানলেন কিভাবে?
এটা জানতাম যারা যারা করতো আমাদের সমবয়সী আমাদের বড় মানে তারাই বলতো কি বলতো। আমি
এই মেয়েটার কথা আসছে কেন এখানে?
এখানে আসছে কেন, সেও জানতো আমার এই ব্যাপারে,
সে জানতো আপনার এই বিষয়ে,
আর সে রুমেই ছিল যখন বারান্দার যে রুম।
আমি ঘটনাটা শুনতে চাই কি হয়েছে বলুন তো।
ওই এই রুমেই ছিলাম যে রুমে ভাবি ঘুমাইতো, তার হাজবেন্ড যেহেতু বাড়িত না ওই সাথে থাকতো, আর ওই জানতো আমি ভাবির সাথে আমার রিলেশন আছে ওইগুলো জানতো। তখন আমি যখন জেনারেলের মতো ঢুকা দিয়েছি তখন খুলছে, জেনারেল খুলছে পরে আমি ভিতরে ঢুকে গেছি, শীতের দিন ছিল, আমি একবারে ওই ল্যাপের তলে গিয়ে শুয়ে রেছি। তো শুয়ে রেছি মতো আমার বন্ধু বান্ধব ছিল বাইরে, ওরা বলতেছে কি ওই যে আমার ফুফাতো বোন যে আছে ওরে বের করে দিতাম আমি, বের করে দেওয়ার পরে আমি চিন্তা করলাম
মানে বেশ কয়েকজন বন্ধু বান্ধব,
হ্যাঁ বেশ কয়েকজন না মাত্র দুইজন, হ্যাঁ তখন আমি চিন্তা করলাম একটা মেয়ে বের করে দেবো এই রাত্রি গোড়া, জাস্ট আমার বিবেকে বাধা দিল, আমি কই না বের করতে পারবো। তখন তারপরে ওরে বললাম তরে কইলো ওইখানে যাইতে বলছে, কিন্তু ছেলেটার নাম বলতেছি না, যাইতে বলছে। পরে মানে ওই কইতেছে না আমি যাবো না, আচ্ছা না যা, শুয়ে রইলাম। তো শুয়ে থাকার পরে আমার বন্ধু বন্ধু বিরক্তি বোধ হইয়া মানে হাতের মধ্যে ঢিল না লইয়া চাকা না লইয়া মানে এত বড় চাকা লইছে, একবার তাকে চালের উপর মারছে। মারছে পরে এখন গ্রামের মানুষ সবাই আশ্চর্য হয়ে গেছে, কি হয়েছে, মানে বঠি দাও শ্রেণী লাঠি বাঠি লইয়া পারে গেছে,
লোকজন জেগে গেছে।
হ্যাঁ লোকজন জেগে গেছে, আমি ভিতরে, আমি বেরোতে পারি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় একটা SMS পোলের মুখোমুখি করতে চাই আপনাদের সবাইকে। এটা একটা ন্যাস্টি স্টোরি অফকোর্স, তবে সামাজিকতার জায়গাটি থেকে অনেক কিছুই শেখার আছে আজকের এই গল্পটি থেকে। বিকজ এই ধরনের একটা আনহেলদি একটা রিলেশনশিপ, যেটা দেবরভাবী সম্পর্ক বা যাই বলি না কেন, এগুলো আসলে খুব বেশি অপরিচিত না আমাদের সামাজিকতায়, এবং এটি একটা মানুষকে শেষ পর্যন্ত একটা অসুস্থ সম্পর্কের দিকে নিয়ে যায় এবং অসুস্থ একটা জীবন দান করে, যেটা আজকের জীবনের যে অপ্রিয় সত্যগুলো এখানে উপস্থাপন হচ্ছে সেটাতে আপনি শেষ পর্যন্ত বুঝতে পারবেন। তারপরেও স্বাধীনতা আপনার, আপনি যদি মনে করেন যে ওকে বলার সুযোগ দেওয়া উচিত যেটা আজকে এখানে উপস্থাপন হচ্ছে, সেই জায়গাটি থেকে আপনি আমাদেরকে মতামত প্রদান করতে পারেন। এবং যদি মনে করেন যে না, উই ডোন্ট ওয়ান্ট টু নো দিস কাইন্ড অফ স্টোরি, আমাদের জানার দরকার নাই এবং এটার প্রচারেরও কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রেও আপনি আপনার মতামত প্রদান করতে পারেন। SMS পোলের নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC, যেটা আমাদের স্টেশনের নাম, ABC স্পেস। আপনি যদি মনে করেন ওকে বলার সুযোগ দেওয়া উচিত তাহলে আপনি লিখবেন ইয়েস, আর যদি মনে করেন যে না ওকে বলার সুযোগ দেওয়া উচিত না তাহলে আপনি লিখবেন নো। লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। 4 মিনিটের ব্রেক।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আমরা শুরুতেই দেখে নেব কম্পিউটার কি বলছে, কম্পিউটারের রেজাল্টটা কি।
Yes, 93%. No, 2%. No comments, 5%.
Okay, প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে 93% হচ্ছে ইয়েস, 93% যারা শুনছেন রেডিও তাদের মধ্যে, যারা পার্টিসিপেট করেছেন SMS দিয়ে তাদের মধ্যে 93% জানতে চাচ্ছেন যে ওর পরবর্তী জীবনে কি ঘটেছে, এবং এর মধ্যে বাকি যারা আছেন তার মধ্যে 2% হচ্ছে নো আর বাকিটুকু হচ্ছে নো কমেন্টস। ওকে, আমরা কন্টিনিউ করতে চাই। প্রিয় শ্রোতা, আমরা যেখানটাই বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকে আবারও ফিরতে চাই সাব্বির, যেখানে আমরা থেমেছিলাম।
তারপর কি হলো, ঢিল মেরেছে এখান থেকে?
তারপরে ঢিল মারছে পরে মানে ওর শ্বশুর শাশুড়ি মানে ওর সবাই বের হয়ে গেছে, চাচা শ্বশুর সবাই বের হয়ে গেছে। তো বেরোছে মতো আমি ভিতরে, তার শাশুড়ি ছিল আবার চালাক, বুঝতো মনে করতো কেউ মনে হয় ওই বউয়ের কেউ হবে, অথবা আমার ব্যাপারটা জানতো, তখন সবাই জেনে ফেলছে,
জানতো তখন। জানার পরে মানে ওই ঘটনার পরে জানে নাকি তার আগে থেকে জানতো?
আগে থেকে জানতো, কিছু কিছু জানতো,
কিন্তু কিছু বলতো না,
কেউ ধরতে পারতো না আমারে,
মানে সবাই অনুমান করতো,
অনুমান করতো আমার সাথে রিলেশন আছে। তখন আমি
ধরা পড়ে গেলেন,
ধরা পড়ি নাই, ভিতরে ছিলাম, মানে গায়ে থেকে লেপ যখন ফিকা মেরা ফালাই দেয় অথবা রাখা থাকে ওই লেপের তলে আমি ছিলাম, আর ওর শাশুড়ি গিয়া মানে বিশ্রাইতেছে, চোখের তলে বিশ্রাইতেছে, ওর শাশুড়ি গিয়া মানে গিয়ে বিশ্রাইতেছে। তখন আমি ওর একটা দেবর ছিল ছোট কোলের, ওই ওইটা নাকি আসছে ভাবি কোলের মধ্যে নিয়ে, দেবরটা কোলে নিয়ে তারা রয়েছে। তো দেখে মানুষ একটু উঠানের ওপর সাইডে চলে গেছে, তখন আমার বলতেছে তুমি এদিক দিয়ে বেরোয়া যাও গা। তো আমি এদিক দিয়ে বেরোয়া মানে পশ্চিম দিকে একটু দৌড় দিচ্ছি, দৌড় দেওয়ার পরে মানে 6 ফিট ওসা হবে, মানে তাদের বাড়ি থেকে ওই বাঁশের বার্জারটা 6 ফিট নিচের মধ্যে, ওইখানে আমি লাভ দিয়ে পড়ছি। তখন আমি ওইখানে পড়ে আধা ঘন্টার মতো শুয়ে রয়েছি, আমি উঠতে পারতেছি না। তারপরে গেলাম, আমি তো জানি কে ডিল মারছে চালের উপরে, গিয়ে দিয়ে তারা হাসতেছে, মানে দুইজন মানুষ হাসতেছে, ইচ্ছা মতো হাসে। তো হাসতেছে মতো আমি কি রে, তোরা ডিল দিলি গিয়ে লেগে, কয় তোরা না কইছি বার করে দিতি, তুই দিলি নাকি, আমি কই অন্তদিন আমি ধরা পড়তাম তাহলে কি হইতো ক। তো এই বিষয়টা নিয়ে আর ওই সময়টা তাদের সাথে আর কিছু করলাম না, আইসা পড়ছি, যার যার বাসায় এসে ঘুমামো তাকে কইলাম। আমি নাকি করছি আবার আবার চলে আসছি
এই রাতের বেলা, আবার
আবার চলে আসছি, আইসা তাদের ডাকি আর উঠে না, মানে জানালাও মেলে না দরজা মেলে না। আমাকে কি করি রে, তো মশারি টাঙাল ছিল, আমি বাসের একটা লম্বা একটা খাপ খুলে ওই দরজার সাইড দিয়ে ফাঁকা ছিল, ওইটা দিয়ে খোঁচাইতেছি আর উঠবি নাহলে সব সিয়ালাম বলতেছি, কয় না উঠবো না শাশুড়ি তো সবাই জাগনা আছে আমি উঠতাম না, তুমি যাও গা। তো আমি অনেক রাত্রে পরে উঠছে, উঠার পরে মানে আধা ঘন্টা পরে উঠছে, আমি নাকি চেয়ারে কোলে নিয়ে তাদের বাড়ি থেকে অপরসাইডে একটা রাস্তা আছে রাস্তার ওই পাশে লয়ে গেছি নিয়া ওর সাথে। তখন আমি অন্য কিছু বুঝতাম না, জাস্ট ওর সাথে একটুকুই আর কিছু না। পরে আমি মানে চলে আসছি ওর সাথে, এখান থেকে ওই কান্নাকাটি শুরু করে দিয়েছি, আমি চলে আসছি। আসার পরে আর ওর সাথে বেশি কথা হয় না। ওর পরে দেখলাম তো আমি কি আমি ওর সাথে যখন রিলেশন করতাম তখন আমার বন্ধু বান্ধব সবাই জানতো, তখন ওই বলতো আমার সাথে এত আমি হ্যাঁ এত কিছু করতো না, হ্যাঁ বুদ্ধি ছিল ভালো, মাথা ব্রেন খুব ভালো ছিল, মানে কোন সময় কি করতে হবে মানে আমার এই এই বিষয়টা নিয়ে মানে বলতেছে কি তারা রাখবো না মানে এইসব কথা চলছে। তো তার হাজবেন্ড এর এমনই পছন্দ করতো, মানে এতই ভক্ত মানে
বোরে,
হ্যাঁ বোরে, মানে ওরে ছাড়া বাঁচবো না এরকম অবস্থা। তখন আমারে ওই সময় ছিল একটা তখন নেতা আছে এলাকার মধ্যে, নেতারা ঠাকুর কাছে মানে একটা বিচার দিল, ঝগড়া হইলো তাদের মধ্যে, তখন বিচার দিল মতো আমার বলতেছে কি আমার সাথে রিলেশন আছে তার, এর জন্য সে এমন করে। তো অনেক নেতারা আসছে, তো পরে আমার বলছে মতো আমি আসছি, আমারে ডাকে আমারে ডাকছে না, পরে আমারে বলতেছে কি কয় ওর সাথে তো রিলেশন আছে এই লেগে এমন করে। তো প্রমাণ দেখাইবো, কি প্রমাণ দেখাইবো, তো হাতের লেখা চিঠি আছে, ওই যে শাশুড়ির কাছে বললাম না চিঠি আছিল ওই চিঠি গুলো আবার করে দেখাইছে, কয় যে চিঠি পরে হ্যাঁ বলতেছে কি এই চিঠি তো কত আমার হাতের লেখা না, তো লেখা না তাহলে কার হাতে লেখা, তো তুমি লেখো, তো ওই চিঠি গুলো ওরা লেখছে দেখে ওর হাতে লেখা না মানে লেখা অন্যরকম, দেখছেন আমার হাতের লেখা একটা আর হাতে, তখন আর মানে আমার কিছু করতে পারলো না, আমিও বেঁচে গেলাম ও বেঁচে গেল, মানে দুজন একবারে যার যার দেখা বই নাই কথাবার্তা চলে মাঝে মধ্যে, কিন্তু ভয়ে ভয়ে তার কাছে যাইতাম না, তাদের ফ্যামিলিতে যাইতাম না, মানে কিছু যাইতাম না। তো ওর জীবন থেকে চলে আসলাম স্যার, ওরে আর সাথে তারপরে দ্বন্দ্ব হয়ে গেছে লোকে, মানে মানুষের বন্ধ কয় হ্যাঁ আমার সাথে দ্বন্দ্ব হয়েছে, কিন্তু এরকম কিছু হয় নাই ঝগড়া বিশাল হাতাহাতি এরকম কিছু ওর সাথে আমার লাইফে হয়নি। তো আইসা বললাম ভালো ওর সাথে আমার সম্পর্ক ব্যাক আপ হয়ে গেছে, আর
ভাবির সঙ্গে
ভাবির সঙ্গে আর ওর সাথে যাই না, ও আমার সাথে কথা বলে না। তো আইসা বললাম আসার পরে মানে আমার তখন তো ওই যে আমার বললাম আবার আমার আব্বুর কাছে আসতেছি, আব্বু যখন অসুস্থ বললো আব্বু মারা যাওয়ার পরে আমি কি করলাম বলতেছি আব্বু তখন মারা গেছে, তখন আমার
আপনার বাবা বেঁচে থাকা অবস্থায়
সম্পর্কটা হয়েছে, এটা আগে মানে আমার মনে নেই, এটা বলে নেই।
বাবা জানতো না বিষয়গুলো?
আব্বা জানলো, মানে আব্বা আমার কই এইসব মেয়ের কাছে না গিয়া তুই যদি ভালো একটা গরিব ঘরের একটা মেয়ের কাছে যাস আমি বিয়ে করে দিব, হ্যাঁ বলতো, কিন্তু বাবা এত সিরিয়াসলি নেয় নাই,
বাবা সিরিয়াসলি নেয় নি বিষয়টিকে।
তখন আমি আশা করছি, তখন আমি যখন আমি বলতেছি বিয়ে করবো না, তখন আমার দাদা বলতেছে আব্বা মারা যাওয়ার পরে ঘটনাটা বলতেছি, যখন আব্বা মারা গেছে তখন বলতেছে আমার একদিন মানে দাদার সাথে থাকতাম, তো দাদা কইতেছে দেখ তোর আব্বা মারা গেছে আমিও কোন দিন জানি মরে যাই, তো তুই একটা বিয়ে কর আমার বউটা দেখা দে। তখন দাদারে কইতাম ঠিক আছে আমি বিয়ে করবো, তো করবা ঠিক আছে। তো দাদার টাকার লোভটা ছিল বেশি, দাদা নাকি করছে গিয়া মানে আমাদের গ্রামের দুই গ্রাম প্রায় একটা গ্রাম আছে ওইখানে একটা মেয়ে দেখছে এমন কালো, মেয়েটা এসএসসি পাশ করছে, তখন এসএসসি পাশ করছে আমার জন্য দেখে 60,000 যৌতুক দিব, 50 জন মানুষ বরযাত্রী যাব, আর 30,000 দিব বিয়ের আগে, আর 30,000 দিব যখন ওই চাদরি যায় আমাদের গ্রামে চাদরি বলে ওই চাদরি পরে দিব 30,000, তখন বিয়ে ঠিক করে হচ্ছে শুক্রবারে বিয়ে।
আপনার দাদা?
হ্যাঁ আমার দাদা ঠিক করছে। তো বাসায় এসে কইতেছে আমার লোক কইতেছে আজকে তো বিয়ে ঠিক করে পড়ছি, কার আমার বিয়ে ঠিক করেছে আমি দেই নাই বিয়ে ঠিক করে পড়ছি এটা কেমন কথা। তো আমি কই মাই দেখ মমি, কয় ঠিক আছে তাহলে তুই যা দে আগা। তো আমি গেলাম, আমি কইছি আমি যাইতাম না আমি লগে যাওয়া লাগবো, কয় আচ্ছা তুই যাইস আমি আনতাম। তো পরের দিন গেলাম মেয়ে দেখতাম, তো আমি যখন বাড়ির ভিতরে ঢুকি তখন মেয়ের একটা ভাবি মানে দেখতে শুনতে অনেক ভালো, ওই ভাবিটা যাইতেছে আমি বুঝি মেয়েটা এটাই হবে, তখন ভিতরে ঢুকলাম একটা ঘোড়া সেট
ভাবিকে দেখে, আপনি আবার সেই ভাবির পাল্লায় পড়েছেন,
ভাবিটা দেখছি দেখে মানে আমি বুঝি এটাই মেয়ে হবে। তখন আমি ভিতরে ঢুকলাম গিয়ে বসলাম, বসার পরে মেয়েটা নিয়ে আসছে, তো আমি কি দাদারে কই দাদা মানে আমার কোনো ভাল লাগে না, আমারে বলতেছে কি কয় দেখ কেমন লাগছে, আমি না এখান থেকে মানে দৌড়ে বেরিয়ে পড়ছি আইয়া। তখন মেয়ের ভাবি বলতেছে কয় একটু শুনা যান, তো গেলাম একটা বসলাম গিয়া বৈশা চেয়ার মধ্যে বৈশা একটা বারান্দার রুম ওইখানে বৈশা বলতেছি কয় একটু বৈশা আমগো মেয়ের সাথে কথা বলে যান, তো বসলাম। তো আমি তো আবার খুব দুষ্ট ছিলাম, তো বলতেছি কি মেয়ের বলতেছি তুমি কারোর সাথে প্রেম টেম করো, কয় না প্রেম করি না, আমি কই কে তোমার না কালকে একটা ছেলে চিঠি দিছে কয় আমি নিতে চাইছি না, জোর করে দিছে। ঠিক আছে, নিতে চাইছে না কিন্তু জোর করে দিছে। তখন আমি বললাম তো ভালো, মেয়ে কইতেছে, ভাবি কইতেছে কি কয় এরকম তো হয়ই স্বাভাবিক।
আপনি তো আন্দাজ করে বলেছেন, আন্দাজ করে বলেছেন ঢিলে, আচ্ছা বক পড়ে গেছে।
আমি ওইখান থেকে বলে টুলা আমি চলে আসছি, আমি তো এই মেয়ে বিয়ে করতাম না। তখন আমি আমার দাদার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি যেটা, আমার বলতেছি কি ওইখানে যাইতাম, যাই একটা মেয়ে দেখছে আমার, দেখার পরে আমার বাসায় বলতেছে কয়েকটা মেয়ে আছে, ওই আমার দাদার ছোট ভাই যেটা খালেক, ওই খালেকের শ্বশুর বাড়ির একটা মেয়ে আছে, ওই মেয়েটা দেখেছি সুন্দরী আছে, ওরই বিয়ে করাম। তখন দাদা কইল মতো আমি কই ঠিক আছে দেখলাম যামু, আমার একটা ফুফা আছে, ওই যে আমার ছোট দাদার ছোট ভাই যেটা সেটার মেয়ের জামাই, ওর সাথে নিয়ে আমার গেলাম। তো আমার পকেটে টাকা নাই, তো গেলাম যাই মেয়েটা দেখলাম। তো আমার দেখার পরে আমার খুব ভালো লাগছে, চেহারাটা খুব ভালো লাগছে। তো দেখার পরে আমি ওই সময় মানে ওরে কি কমো, ওরে কোনো প্রশ্ন করবো না কি করবো, শুধু আমি দেখছি বোকার মতো হয়ে গেছে। তো দেখে আসা পড়ছি, আসা যাওয়ার পরে আমি বলতেছি ঠিক আছে আর বিয়ে করতাম না, আগে কইতেছি বিয়ে করতাম না। তেমন করে কদিন গেল গা, যাওয়ার পরে বলতেছি মেয়ে আরো দেখলাম, দেখার পরে আমার কোনো মেয়ে ভালো লাগে না, আমাকে ঠিক আছে এটি বিয়ে করুন। তখন আমারে ওইখান থেকে বলছিল 5,000 টাকা দিয়ে দিব, শ্বশুরবাড়ি থেকে 5,000 টাকা দিয়ে দিব, আর কইতেছে বিয়ের খরচটা মানে মোটামুটি যে খরচটা 5,000 টাকা দিয়ে দিব, মেয়েরে কিছু দিব না, আমাকে বাড়ি থেকে কিছু দিব না, যাও ওর বাপের বাড়ি থেকে। তখন সব 3 তারিখ ঠিক হইলো বিয়ে করুন। তো আমার বন্ধু বান্ধব মোটামুটি যারা আছে তাদের প্রয়োজনীয় যারা মনে করছি তারা নিলাম, আর আমার আত্মীয় স্বজন মোটামুটি যারা ছিল তারা গেছে, মোটামুটি 30 জন, ওই সময় 30 জন বরযাত্রী যাওয়ার কথা, আমরা 35 জনের মতো গেলাম। যাওয়ার পরে বিয়ে করলাম, ওইখান থেকে বিয়ে আমার হওয়ার পরে বাসায় এসে পড়ছি। তখন আমি বিয়েটা আসলে কি বুঝতাম না, ওরে আমাদের আমার বারান্দার রুমে যখন আমার বাসর ঘর মানুষের যে ফুলসজ্জা রাত্রে যখন গেলাম, তখন আমার মানে বউর কাছে গেলাম, ওইখানে গিয়ে আমার শিখাই দিয়েছে অনেক কিছু, জাস্ট যেগুলো প্রয়োজনীয় এটা শিখাই দিল, আমি তা করলাম। কিন্তু আমার কেমন জানি লাগতেছে, আমার ভালো লাগতেছে না।
বয়স কত আপনার তখন?
আমার বয়স তখন 17 হবে,
16 বা 17 বছর, একেবারে অপরিপক্ক বয়স বিয়ের জন্য। বলুন তারপর?
তখন পরে আমার বলতেছে কি মানে আমার ওয়াইফও আমাকে কিছু বলতেছে না, তা আমিও কিছু বলি না, তো ওর কাছে আমি যাই না, পাশে শুয়ে রয়েছি, কিন্তু ওরে আমি ধরিও না যাইও না কিছু না, কথাবার্তা বললাম এই এমনি সারা রাত চলে গেছে। তখন ওর সাথে আমি 29 তারিখে বিয়ে করছি, আমি ওর সাথে আমার কোনো ফিজিক্যাল রিলেশন হয় নাই, তখন আমি বুঝতাম না। তখন আমি ধীরে ধীরে আগাইতে থাকলাম, 29 তারিখে আমি বিয়ে করছি, আর 29 তারিখে তার সাথে আমার সবকিছু হয়েছে। পরে আমি ওইখান থেকে মানে আমার ওয়াইফে তখন আমি সকালে মানে গোসলের যে ব্যাপারটা আমি এমনিতে বলতাম তুমি এমনিতে গোসল করো,
আচ্ছা
এমনিতে সে বুঝতো, সে এমন সামাজিক পরিবেশে চলাফেরা করতো মানে কিছু
বুঝতে দিত না কাউকে,
মানে কেউকে বুঝতে দিত না, আর হ্যার মানে অতটা চালাক না, অতটা চালাক না, মানে একটা জ্ঞান করে বিবেক করে একজন মানুষ সে কথা বলবে, এমনি কথা বলতে পারে কিন্তু যে কোনটা বললে মানে সিরিয়াসলি একটা কথা বলে ফেলে মানুষ, সে ইমোশনাল করে ফেলে, এরকম কোনো কথা বলতে পারে না, সে গুছায় কোনো কথা বলতে পারে না। তো ওর সাথে আমার কন্টিনিউ ঝগড়া হইতো না, তখন কিছু হইতো না, তখন চলতেছি ফিরতেছি। তো তখন আমার 1 বছর যাওয়ার পরে প্রেগনেন্ট হয়ে গেছে ওয়াইফ, প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আমার ফুফুর বাড়িতে বেড়াতে গেছে, তো যে কোনো কালদিস্ট্রি বলে আমাদের গ্রামে, ওইটার কারণে আমার সন্তান নষ্ট হয়ে গেছিল, মানে প্যারানিতে যাওয়ার পরে আসার পথে এই ঘটনাটা হলো, পেট ব্যথা হইতো।
আপনার ওয়াইফের বয়স কত ছিল?
আমার ওয়াইফের বয়স আমার চেয়ে ছোট,
আপনার চেয়ে ছোট ছিল, আপনার বয়স হলো 16,
সেই সময় 14-15 হবে,
চিন্তা করুন অবস্থা।
তখন মানে নষ্ট হয়ে গেছে, তখন আর মোবাইলের যোগ ছিল না ওরকমটা, তখন আমি বলতাম কি আমি মোবাইল একটা কিনলাম একজনের থেকে আমার কিনে দিত, তো কিনছি মোবাইল, পরে কিনার পরে আমি মোবাইলে কোনো কথা বলতাম না, তো বুঝতাম না। তোমার ওয়াইফ আবার 1 বছর পরে আমার বিয়ের 3 বছর পরে মানে আমার আবার গর্ভে আবার সন্তান আসলো, আসার পরে আমি বলতেছি কি সন্তান তো আসে, আমি কর্ম করি যেই কাজ করি ওই কাজে মানে আমার টাকা পয়সা আমি নষ্ট করে ফেলি, বন্ধু বান্ধব আছে অদিন নিয়ে গইরা এই ছবি টবি দেখে, কিন্তু আমি বন্ধু বান্ধবকে মানে খাওয়াইতাম, অনেক খাওয়াইতাম, আমার সাথে যা ছিল ও টাকা খরচ করানোর দরকার নাই, আমি তোরা খাওয়াম তোর কোনো সমস্যা নেই, কিন্তু আমি এটা চিন্তা করতাম না, আমার একটা সংসার আছে, আমার সংসারে সবকিছু প্রয়োজন আছে, ওটা আমি চিন্তা করছি না, ওদের পিছে খরচ করছি, বুঝতে দিতাম না। আর আমি এরকম ছোটবেলা থেকেই তো টাকার উপরে বড় হয়েছি, আব্বুর কাছে টাকা ছিল, আম্মু টাকা দিত, এটা চিন্তা করতাম আরে টাকার কি দরকার। তো আমার সংসারের মধ্যে অভাব অনাটন লাগিয়ে থাকতো, কারণ যেহেতু আপু নাই। এখন আমু বাসায় আমরা চারজন, তারা দুইজন, আমরা দুইজন চারজন। তো আমি এমনি চলতেছি, মানে আমার সন্তান হওয়ার পরে এক বছর পরে আমার একটা মেয়ের সাথে কথা হইতো।
কিভাবে কিভাবে কথা হইতো? হঠাৎ করেই কথা হলো
না, মেয়েটার কথা হইতো কি, আমার একটা বন্ধু ওই একটা মেয়ের সাথে রিলেশন করতো, রিলেশন করতো তো ওই মেয়ের ওই দেখে নাই, না দেখে মানে হ্যাঁ টাকা পয়সা নষ্ট করতো, ওই মেয়ের টাকা দিত, মানে অনেক কিছু। ওই মেয়েটার সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে সম্পর্ক ব্যাক আপ হয়ে গেছে, তখন ওর ফ্যামিলির যে নাম্বারটা ছিল ওই
নাম্বারটা,
আমার যে বন্ধু আছে, বন্ধু যে মেয়ের সাথে প্রেম করতো ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, তখন তাদের ফ্যামিলির ওই মেয়েটার ফ্যামিলির নাম্বার যেটা মেয়েটা ব্যবহার করতো ওই নাম্বারটা ওইটার ছোট বোন ব্যবহার করতো।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, ছোট বোন ব্যবহার করার পরে মানে আমার বলতেছে কি, আমার নাম্বার তো সব চিনে, তোর তো চিনতো না, তুই এক কাজ কর, হ্যাঁ সাথে গল্প কর, কথা কর
ছোট বোনের সাথে।
তখন আমি ফোন দিতাম, তো আমি ফোনে কথা বললে আমার বয়সটা অনেক ভালো লাগতো, কিন্তু আমি দেখতে যেরকম মোবাইলে কথা বললে অনেক ভালো লাগতো, মেয়েরা পছন্দ করতো। তার সাথে কথা বললাম, ওই সময় ক্লাস 7-8 পড়ে মেয়েরা, মেয়েটা 8 পড়ে, তার সাথে কথা বললাম, বলার পরে ওই বলতেছি কি তোমার দেখতে, মানে ওর সাথে মোবাইলে একসাথে একরকম রিলেশন হয়ে গেল, কিন্তু দেখি নাই মোবাইলে। আমি বলতাম আমার নাম সাব্বির, বলার পরে মেয়েটা বলতেছে তুমি আসো তোমারে দেখি, আমি কই আমার তো দেখবই। তো মেয়েটার বান্ধবী মাদ্রাসায় পড়াশোনা করত, মেয়েটা মাদ্রাসায় যায়া বলতো আমার একটা ছেলের সাথে কথা বলি নাম সাব্বির, এখন আরে বড় একদিন তাকে বাসায় গেল, এই মানে ক্লাস ফাঁকি দিয়ে না এমনিতে টিফিনের সময় গেল, বাসায় যাওয়ার পরে আর কইতেছে কি মেয়ের বান্ধবী কই এই নাম্বারে কথা বলে। তার একটা বান্ধবী ছিল, নাম তার ছিল মাসুমা, মাসুমায় মানে আমার নাম্বারটা মুখস্থ করে ফেলছে। হ্যাঁ, তো মুখস্থ করে ফেলছে মতো মাসুমাইনা নিয়ে নাম্বারটা আমারই মিস কল দিত, মিস কল দিলে আমি ফোন দিতাম, ফোন দিলে বলতো এই শীতকালেই বলতো কি আমি তো এখন সম্মেলনে যাবো, আজও যাবো, এখন ফোন রেখে দেন, মানে কন্টিনিউ এই কথাগুলো বলতো। তখন আমার রাগ হইতো, আমি কইতাম আপনি কে, আপনার কথা আপনি শুনি, আপনার বাসা কোন জায়গায়, মানে এরকম করতে করতে একসময় মানে তারা ফোন দিয়ে দিয়ে থাকতাম, আর হ্যাঁ এগুলো বলতো। তখন এর সাথে কথা কইতে কইতে মানে এক পর্যায়ে ওইসব কিছু বললো, এমনি এমনি তুমি কিন্তু আপনি কিন্তু এর কাছে কয়েন না, তো আমি কি ঠিক আছে কইতাম না, এর সাথে আমার রিলেশন হয়ে গেল ফোনে। তখন আমার রিলেশন হওয়ার পরে
মেয়েটার নাম কি ছিল?
মাসুমা। তো মাসুমা আমার বলতেছে আপনি কাজ করেন আমার বাসায় আসেন, আমাকে বাসায় যাবো কয়ে হ্যাঁ। তো আমার একটা সম্পর্কে বাসতাম কিন্তু বন্ধুর মতোই, সে আমার পাশে আমার সাথে এখন আসছে ঢাকাতে, পরে সে বলতেছে ওরে নিয়া সাইকেল নিয়া ওর বাসায় চলে গেলাম, বাড়ি ছিল আপনার কাপাসিয়া থানা, গ্রামটা ছিল চর দুর্গাপুর বলতো ওইখানে, তো চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি বলতেছি কি মানে ওকে বাসায় গিয়ে মুড়ি টুড়ি দিল, ওই বললো কি জানি একটা বেআই না কি জানি বললো আমাদের পরিচয় দিল। তো আমি ওর সাথে কথা কন্টিনিউ মানে কথা হইতেছে, দেখে ভালো লাগছে ওরা দেখে আমার দেখে ভালো লাগছে, তো কথা কইতো মোবাইলে কথা কইতে 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 মানে অনেকদিন চলে গেল কয়েকদিন। তো ওর সাথে আমি একদিন কইতেছি কি তোমাকে বাসায় কি যাবো তুমি আমার সাথে একদিন দেখা করো, কয় কেমনে দেখা করবো, তো আমি কই আসো এমুক জায়গায় দেখা করি, তো কাপাশিয়ে গিয়ে দেখা করলাম, দেখা করার পরে ওর সাথে আমার দেখার তাদের বাসায় আবার গেলাম।
আচ্ছা,
একদিন বাসায় গিয়া ওরা বলতেছি কি আমার আমি তোমার সাথে আমি মোবাইলে আগেই কথা ছিল আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করব,
এগুলো আপনি বললেন মোবাইলে?
হ্যাঁ মোবাইলে বললাম, তখন সে রাজি হইতো। তখন একদিন মানে তাদের বাসায় যে কোনো স্থানে হ্যাঁ তার সাথে আমার হয়ে গেল, হয়ে গেল পরে এমন করতে করতে মানে কন্টিনিউ মানে সাতটা মানে প্রত্যেক বৃহস্পতিবারে আমার তার সাথে এগুলি হইতো, মানে প্রত্যেক বৃহস্পতিবারে এমন কন্টিনিউ চলতে থাকতো। তো আমি আর ওরে নিয়ে আমার একটা বোন আছে খালাতো বোন, ওর বাড়িতে আমি ওরে নিয়ে রাখছি, হ্যাঁ ওইখানে নিয়ে আমি তার সাথে এক রাত্র ছিলাম। আবার আমার এলাকায় একটা আমার হুবু আছে, ওই বাসায় আমি তার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলাম। তখন আমি ওর সাথে যখন কন্টিনিউ হয়ে গেল তখন সে বলতেছে কি কয় আমার জানি কেমন লাগে আমার হইতেছে না এরকম কথা বলতেছে। তো আমি আমি তো ডাক্তার দেখাই চলো, কইতেছে কয় ডাক্তার লাগবো না, এক কাজ করো আমার এরকম হয়ই স্বাভাবিক, আমি এরকম হয় মানে তুমি ডাক্তার দেখাও আসো আমি ডাক্তার নিয়ে কাছে নিয়ে যাই, কয় না এরকম হয়ই। তেমন করতে করতে কয়েকটা দিন চলে গেল, চলে যাওয়ার পরে মানে হঠাৎ শুনতেছি মানে ওর এক চাষি আমার ফোন দিয়ে বলতেছে আমি কাজ করতেছি, ফোন দিয়ে বলতেছে তুমি কই, পরে আমার নামটা জানতো, কয় এখন তুমি 50,000 টাকা নিয়ে আসো মাসুমার খুব অবস্থা খারাপ, মানে ডাক্তারের কাছে নিয়ে গেছি। কি হয়েছে? হ্যাঁ, তো বাচ্চা হয়েছে, 7 মাসের বাচ্চা বেটা।
মাই গুডনেস,
7 মাসের বাচ্চা বেটে তো ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছে। তখন আমারে আমি ওই সময়টা কি করবো, আমি এতটা ইমোশনাল হয়ে গেছে, আমি কি করবো? আরে কইতে আমি বিয়ে করবো, আমি কইতে এক কাজ করেন, ওরে কিছু করতে হইব না, ওরে ইয়া লয়ে যান, ঢাকা নিয়ে আসেন, আমি আরে করে বিয়ে করবো, পরে আরে বাড়িতে নিয়ে যান।
এগুলো আপনার ফার্স্ট ফ্যামিলি গুলো জানতো? কিছু জানতো না,
কেউ কিছু জানতো না,
কেউ কিছু জানতো না।
তখন পরে বলতেছে,
এবং আপনার যে মেয়েটার সঙ্গে আপনি সব করেছেন সে মেয়েটাও আপনার প্রথম ওয়াইফ সম্পর্কে জানতো না?
না, কিছু জানতো না। তখন ওই বলতেছে কি না, ওই এইখানে থাকবো, আমি টাকা নিয়ে যেতাম। তখন তো আমার টাকা সামর্থ্য নাই, আমি টাকা নিয়ে কইতে গিয়া তো আমি ওর কাছে আমি কই না, আমি যাইতাম না, তো তুমি এক কাজ করো, ওর কে ওর সাথে কই থাকবো, আমার অবস্থা খারাপ। মেয়েটা বলতে মাসুমা বলতেছে অবস্থা খারাপ, তুমি আসো। আমি কই না, আমি আসতে পারবো না, তো তোমার যদি আমার এই সন্তানের স্বীকৃতি দিব কে, এমন তো যদি বাড়িতে যাই তাহলে কইব বিয়ে হয় নাই, তাহলে সন্তান হয়ে গেছে। এমন আমি কইতেছি কি, আমার পরিচিত লোক আছে, আমি বিয়ের ডেটটা পিছিয়ে দিয়া তোমার এই কাগজ দিয়ে দিবো হাতে, বাসায় যাইবা, তারপর তোমার বিয়ে করি, কোর্টের থেকে আসো। আমি বলতেছি এগুলো তো ওই বলতেছে কি কয় কয় না, এমন সাথে কইতেছে যদি না আসো তাহলে তোমার নামে মামলা করবো।
আপনাকে বলছে?
হ্যাঁ, আমাকে বলতেছে মামলা করবো। তখন আমার জিদ হয়ে গেল, আমার নামে মামলা করবেন তো করেন গে, যান আর যাবো না। পরে আমি আর গেলাম না। না যাওয়ার পরে ওই বলতেছে আমার ফোন দিয়ে বলতেছে কি কয়, তুমি আইলা না, আমার অবস্থা পরে এর অপারেশন করে সন্তান বার করে ফেলে। ছেলে সন্তান হয়েছিল তখন।
ওকে, আমরা এখান থেকে আরেকটা বিরতি নিতে হচ্ছে। আমাদেরকে বিরতির ঘন্টা আমরা শুনতে পেয়েছি 5 মিনিটের জন্য, ছোট্ট একটা বিরতি। 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের আরো একবার স্বাগত। কথা না বাড়িয়ে আমরা আবারও সাব্বিরের কাছে ফিরছি। যারা জিবিএসবিতে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন 09613892892 এই নম্বরে। আমি আবারও বলছি 09613892892 এই নম্বরে। সাব্বির, তারপর
বাচ্চা কি করে ফেলে? তারপর কি হলো?
তারপর ফালাজিসের মতো ওর সাথে মানে আমার আর সম্পর্ক নাই, শেষ ব্যাকআপ হয়ে গেছে। তারপরে ওর শুনলাম বিয়ে হয়ে গেছে, করার পরে আমার লাইফে আমি যখন কাজ করতেছি এক জায়গায়, কাজ করতেছি মতো আমি একটা ছেলে আমার বলতেছে কি একটা মেয়ের নাম্বার আছে তো নাম্বারটা নাও। ছেলেটার নাম বলতে চাইতেছি না, তো বলতেছি কি নাম্বার আছে, ঠিক আছে তো দাও নাম্বারটা দাও, আমি কথা কই। তো কথা কইলাম, মেয়েটারে ফোন দিলাম, প্রথমে একটা মিস কল দিলাম, তারপর ফোন দিলাম। ফোন ধর বলতেছে কি আপনি কে? আমি কই আপনি কি?
মানে আপনি সবসময় চেষ্টা করতেন আপনার বিবাহিত সম্পর্কে থাকার পরেও এরকম একটা একটা মেয়ের সঙ্গে?
হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক সবসময় অনেক মেয়ের সাথে করছি। তো বলতাম হ্যাঁ, কইতেছে আমার নাম সাথী। তো সাথী কই? হ্যাঁ। আপনার নাম কি? আমি কি? আমার নাম সাব্বির। বাড়ি? বাড়ি তো অনেক দূর, কোথায়? আমি কই আমার বাড়ি ইসালি। ইসালি? ওরা কই ইসালি? কই ইসালি করে না, আমি কই গাজীপুর যাইতে পরে। ওরা কইতেছে আচ্ছা ঠিক আছে, কেন ফোন দিলেন? তো এমন করতে করতে ওই কন্টিনিউ মানে ওর সাথে ফোন দিতাম। ও আমার জিজ্ঞেস করতো আমি কি করতাম, আমি দেশের বাড়ি থেকে আসছি, বিদেশ করে আসছি। প্রচন্ড মিথ্যা কথা বললাম। মিথ্যা কথা বলার পরে হ্যাঁ আমার বলতেছে আপনি পড়াশোনা করতে? আমি কি? হ্যাঁ পড়াশোনা করছি। হ্যাঁ বিশ্বাস করলো, তাই আমার সাথে কথা বলবো না? তো বলতেছে হঠাৎ করে মনে পড়াশোনা কথা কইছি মতো আমার কইতেছে হ্যাঁ, তাহলে এবারে আমার সাথে কইতে এমন কথা কম? ওরা আমার ফোন দিত আপনি আমার বন্ধু এরকম। তো তারে আমি একসময় কি করতাম, 2-3 দিন কথা বলার পরে আমি তারে প্রপোজ করছি, তোমার সাথে আমি প্রেম করবো। ও কইতেছে প্রেম করবেন আপনি? দেই নাই। আমি কই ঠিক আছে তুমি ঢাকাতে আসো, সে থাকতো বনানীতে। আমি কই তুমি ঢাকা থেকে বাসায় আসো, রাস্তায় দেখা হবে। কয় না আমাদের বাসায় আসবেন। তোর আম্মার সাথে আলাপ করলো ওই সময়টায়, দোন আলাপ করছে তখন বলছে ঠিক আছে, ওরকম কয় তো আমাদের বাসায় আসতো। তো ওর বাসায় গেলাম, প্রথমে যেদিন প্রথম গেলাম, যাওয়ার পরে ওরে দেখলাম, দেখার পরে আমার ভালো বলতে কি শর্ট ছিল। তো তারপর আমার ইচ্ছা ছিল ওর সাথে রিলেশন করবো 2 দিনের জন্য, ভালো থাকুক আর না থাকুক আমার কোনো আসে না। তো আমি ওর সাথে বললাম ওরা জোর করে একটা কিস করলাম, আপনারা তো বড় সাহস আমার বাসায় এসে কিস করলেন, আমি কই তুমি আমার সাহসের দেখছো কি, ওর রুমে বসে তো খাওয়া দাওয়া করলাম, ওইখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি, আয় বড় বড় আমার কইতেছে কি আমার ফোন দিছে কয় তুমি কই গেছো আমি কয়া যাইতেছি গা, আমি করতে করতে তার সাথে মানে গভীর সম্পর্কে একবারে গভীর হয়ে গেল, তোর কইলাম তুমি আসো বনানীতে ঢাকা নিয়ে আসতাম, বনানীতে নিয়ে আসতাম আবার বাসায় যখন যাইতো তখন নিয়ে যাইতাম, তো আমার ওয়াইফ কিছু কিছু সন্দেহ করতো মানে ধরতে পারতো না, তো আমি চিন্তা করতেছি আমার তো ধরতে পারে না তো সমস্যা কি, আমি কথা কইতেছি তো আমার ছেলে তো আছি আমার ছেলে হয়েছে, তখন ওর এই আমি বলতেছি কি আমি তোমার এক জায়গায় নিয়ে ঘুরতে যাবো কোথায় কে আছে ঢাকাতে থাকো আমি আসতেছি, তো
ওই মেয়েটাকে সাথী মেয়েটাকে
সাথী কি মেয়েটাকে তখন বলতেছে সে অনার্সে পড়তো
এই মেয়েটা, হ্যাঁ অথচ আপনি কত দূর পর্যন্ত লেখাপড়া করেছেন?
আমি লেখাপড়া করছি যে পরীক্ষা দিই নাই।
ওকে বলুন তারপর, দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড, আমরা জেনে শুনে না বুঝেই একটা সম্পর্কে জড়াই, এবং ইনফ্যাক্ট একটা মজার বিষয় হচ্ছে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে এই সম্পর্কগুলো খুব দ্রুত গতিতে এগোয় এবং খুব দ্রুত গতিতে ফিনিশ হয়, ব্যাটারির মতো দেখবেন যে ব্যাটারি খুব দ্রুত চার্জ নেয় সেটা খুব দ্রুত ফুরিয়ে যায়। যাই হোক,
পরে আমি ওইখান থেকে পরে নিয়ে আমার নানুর বাসা আমার মার ফুপির বাসা হয়েছে নারায়ণগঞ্জ, ওইখানে আমি যাইতাম ছোটবেলা থেকে ওইটা বলতাম আমার নানু বাড়ি, পরে ওরে ওই দিক দিয়ে নিয়ে আমি নারায়ণগঞ্জে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে তারা অনেক প্রতাপশালী রাজনীতির সাথে জড়িত আছে, পরে ওর বাসায় গেলাম আমার নানার দুইটা বউ আমার নানু আমার মার ফুপি আর একটা আছে ছোট, ওই ছোটটা বাসায় মানে গেলাম নিস্তা লাগিয়ে বসলাম, বসার পরে বলতেছি কি কই মেয়েটাকে আমি কই মেয়েটা তো নানু তারা জানতাম বিয়ে করছি, তারা মনে হচ্ছে কি আমার শালি টালি হইব আমি ঘুরতে নিয়ে আসি, আমি কই মেয়েটা আমার পরিচিত আমার বন্ধু কইতেছি, তো নানু খাওয়ন টাউন দিল আমি ওই রুমে ওর সাথে কথা বলতেছি, তো বলার পরে আমি চিন্তা করলাম ওর সাথে এখানেই আমার শারীরিক সম্পর্কটা হয়ে যাবে এখানেই, পরে আমি জাস্ট ওর সাথে তখন আমার একটা মামাত বোন সে এসে ডাক দিল কয় ভাইয়া তোমার ডাকে ফোন আছে, তো ডাকে ঠিক আছে ফোন ধরে দেখি মাই ফোন দিছে কয় তুমি যে মেয়েটাকে নিয়ে আসছো এখান থেকে বেরিয়ে যাও যাও গা মেয়ে রেখে আসো পরে তুমি আসো, তো আমার জিদ উঠল আমি কই যাক আমি চলে যাও, পরে গেলাম গা যাত্রা বাড়ি হইয়া একবারে আমার ওই যে একটা পিছে যাইতে হয় মাসুমার যে মেয়েটা ছিল তার একটা বান্ধবী ছিল, মাসুমার বান্ধবীর বাসায় আমি খুব কন্টিনিউ কথা বলতাম আর আমার সাথে ওর আমার ডাকতাম,
ওখানে নিয়ে গেলেন?
হ্যাঁ ওখানে সাথীকে নিয়ে গেলাম।
ওকে,
নিয়ে যাওয়ার পরে ওইখানে রাত্রিবেলা বললাম আমি ফোন দিয়ে বলতেছি আমি তো মমিসিং গেলাম মমিসিং গেছিলাম আমার তো তার আগে আমার বউ নিয়ে এখানে বেড়ে আসি, হ্যাঁ বেড়াওয়ার পরে আমার বলছি আমি কই দেখেন আমার ওর সাথে তো একটু ঝগড়া হয়েছে বড়টার সাথে তারপরে আমি বিয়েটা করে ফেলছি এখন আর নিয়েছি, কয় ঠিক আছে তারা মানিয়ে নিছে, ওই রাত্রেই আমার সাথে
ওকে সাথে জানতো আপনি যে কথাটা ওকে বলেছেন?
না 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 ওরা জানতো না আর আমি ওদের বলছি ওরা কিছু বললেন না।
ওকে,
হ্যাঁ তখন ওইখানে গিয়ে আমার ওর সাথে শারীরিক সম্পর্ক হয়ে যায় ওখানে ওদের বাসায়, তখন আমি মানে হওয়ার পরে হ্যাঁ বলতো কি তুমি আমার বিয়ে করতো না হ্যাঁ করবো, তো অশিক্ষিত ছিল আমিও বলতাম আমি অশিক্ষিত ছিলাম এরকম বলতাম, আসলে কিন্তু সে ধরতে পারতো না ওর সাথে আমার দূরত্ব, ওর সাথে আমি কন্টিনিউ ঢাকা আসতাম বেশিরভাগ সময় আমি ওদের বাসায় যাইতাম ওইখানে গিয়ে থাকতাম দুই দিন বিয়েতে গেছি অনেক কিছু করছি সাথে সাথে, তো একসময় একটা সরকারি হসপিটাল আছে ইয়াতে নৌসন্ধি বেড়ানা করে ওইখানে আমার সাথে ওর সাথে হয়ে যায়।
বুঝতে পেরেছি আপনি অবৈধ সম্পর্কের মধ্যে ছিলেন, এটা এটা নতুন করে আসলে বলার কিছু নেই। হ্যাঁ
তারপরে একই আছে রোজারি দেড় দশ দিন পরে ভিতরে যদি তুমি আমার বিয়ে না করো তাহলে তুমি আমার কোনোদিন পাইবো না,
সাথী বলছে
সাথী বলতেছে, আমি কই ঠিক আছে বিয়ে করবো, তো আসছি টঙ্গিতে বাসা থেকে ঢাকার কথা
বিয়ে করতে হবে মানে কি আপনার সম্পর্কে চিনে না জানে না কিছু দেখে নাই?
হ্যাঁ বিয়ে করবো সে বিয়ে করবো আমার বিয়ে করবো, আমি কই আমার বাড়িতে নিয়ে যাইতে যে নিয়ে যাওয়ার কথা বলছে কিন্তু আমি ওরা কোনোদিন আমার বাড়িতে নেই, আমি বলছি আজকে না কালকে কালকে না পরশু, মানে ওরা এমন এক পর্যায়ে আমি ওরা ছাড়তেও পারি না আবার বিয়ে করতে পারতেছি না, পরে হঠাৎ মানে রোজার ঈদের পরে আমার রোজার আগেই কথা রমজানের মতো কথা বিয়ে করবো, তো ঈদের পরে আমার কাছে টাকা নাই আমার কাছে 3-4 হাজার টাকা আছে আমি নিয়ে এসে পড়ছি বাসা থেকে বেরিয়ে গেছি, তো আমার আইডেন্টি কার্ড নিয়ে আসছি, আইডেন্টি কার্ড নেওয়ার পরে আমার বলতেছে কি আমারে কয়েক কাজ করো তুমি আইডেন্টি কার্ড দিয়ে কি করো তোমার, আমি আইডেন্টি কার্ডের কাজ আছে আইসি টঙ্গিতে আসছি মতো এক হাজার বিয়ে করে আমি আমার কাছে টানে আমার কাছে আছে 3-4 হাজার 3 হাজার তোমার কাছে কত আছে আমার আছে 3 হাজার, তো ঠিক আছে বিয়ে করবো করো, আমি কই এমনই কয় হয় এমনই কয় করে করবো আমি কই কাজী বিষয় করি, পরে কাজী বিষয় টঙ্গি স্টেশন রোডের পাশেই দোতলার মধ্যে একটা কাজী অফিস আছে ওইখানে 3,00,000 টাকা কাবিন দিয়ে বিয়ে করা হয়। আমাদের
প্রথম স্ত্রীর অনুমতি নেননি?
না, নিয়ে বিয়ে করি। বিয়ে করার পরে ওর সাথে বসে বসে গল্প করতেছি, একটা হসপিটাল আছে সাথী, ওইখানে বসে গল্প করতে।
আপনার বাড়ি কোথায়, কি অবস্থায় আছেন, কিছু জানতো মেয়েটা সাথী?
সাথী শুধু জানতো আমার বাড়ি, ওই যে এখানে বললাম।
দেখি উনি চেকও করেনি?
না, কিচ্ছু করে নাই। আমি ওর সাথে এখানে বসে বসে গল্প করতেছি, আমি এখন কি করবো, তুমি তোমার বাসায় নিয়ে যাও। তা আমি তো জানি আমার স্ত্রী আছে, সন্তান আছে, আমি আমার বাসায় কেমনি নিয়ে যাই। পরে ওই কথা দেখো না, তো আমার তুমি জানো যাবে, তুমি গাছ চলে থাকবো, আমি গাছ চলে থাকবো, আগে তোমার সাথে প্রেম করছি, এখন তো তুমি আমার হাজবেন্ড, আমি তোমার সাথে থাকবো, গেলে তুমি গাছ চলে থাকলে আমি গাছ চলে থাকবো। আমি কই না, তো এখানে এমন ঝগড়াঝাটি করতে করতে আমি কই চলো তোমার বোনের বাসায় যাই, না যাইতো না বোনের বাসায় যাইতো না। কালীগঞ্জ গেলাম, কালীগঞ্জ যাইয়া বিকাল সন্ধ্যাবেলায় প্রায় বিকালবেলা ঝগড়াঝাটি হইতেছে আমার সাথে, বলবো আমার বোনের আবার বিয়ের পর ওই মানে বিয়ে করে পর ওই মানে আর বোনের কই দিছি আমাকে এই ব্যাপার। তো এখানে গিয়া ওরে না করছি এক সময় মানে এমন রাগ হইতেছে, ওরে রাইখে আমি চলে আসছি, আমি বাসায় এসে করছি, আমি তুই থাক আমি যাই গা, মানে না কই চলে এসে করছি গাড়ি, তুই একবার আয় করছি, আয় করছি মতো ওইখান থেকে মানে আমার বোনের বাসায় গেল। বোনের বাসায় বাসায় দেওয়া যেতে পারে না, যেহেতু কইছে হ্যাঁ হলে এসে পড়বো বনে নিতে, আর বাসায় যেতে বলে না, বোনের বাসায় গেল। পরে আমার কইছে তুমি বাসা ভাড়া করো, আমি বাসাতে থাকি, বাসা ভাড়া করো, বাসা ভাড়া আর পাইতেছি না, কি করি রে, এমন আমার এমন খারাপ লাগতেছে, আমি কি করবো, কোথায় যাবো, ধরা খেলে একবারে শেষ, চিন্তা করতেছি। তো আমার অনেক বুদ্ধি ছিল, ফ্রেন্ড ছিল, ওই যে যাওয়া আসা করতাম, ঘুরতাম, তো বন্ধু বান্ধব চিনা পরিচিত ছিল। তো গোরাশালে গোরাশাল ফেরিঘাট একটা শিলের কাজ করতো, চুল কাটতো, ওই একটা লোকের কাছে আমি বললাম আমার একটা বাসার দরকার ইমিডিয়েটলি দুই দিনের মধ্যে, কয় ঠিক আছে বাসা ভাগ করে দেবো। তো আমি কই তো কখন, আমি যদি আজকে হয় তাহলে আজকে ভালো। পরের দিন ওর কাছে গেলাম, মানে দুই দিন তিন দিন হয়ে গেল, গেলাম, যাওয়ার পরে কইছে একটা বাসা আছে, একটা রুম, 2,000 টাকা লাগবো কারেন্ট বিল সহকার, 2,000 টাকা লাগবো, ঠিক আছে। তো সাথে বললাম 2,000 টাকা লাগবো বাসা, তো কি করবো কই লও, আমাকে আসো পেলে। তো আসলাম, আমার পকেটে বেশি টাকা নাই, তো আইসা ওইখানে ওই বাসাতে আমি ঢুকলাম, ওই বাসাতে থাকলাম। তো আমাদের তো কিছু নাই, বাড়ি থেকে আমি প্লেট নিয়ে আসছি, আমার কাপড় সব নিয়ে আসছি।
আপনার কোনো পরিকল্পনা ছিল যে আপনি দুটো বউকে কিভাবে ম্যানেজ করবেন, সংসার কিভাবে হবে, ভবিষ্যৎ কোন দিকে যাবে?
আমি এগুলো কোনো চিন্তা করি নাই, কিছু চিন্তা করি নাই।
এগুলো একটু নোট করবেন, যারা শুনছেন এগুলো নোট করবেন, কারণ জীবনে ভুলগুলো এরকম ভাবেই হয়, অপরাধগুলো ভাবেই হয়। বলুন তারপর।
পরে আমি চিন্তা করলাম, আসলাম, আসে বাসায় যোগ করতেছে, চলো গোরাশাল থেকে কিছু কিনে নিয়ে আসি। তো আমি বাড়িতে গেছামিস আমি নিয়েছি, আমি বাড়ি আমার ওয়াইফকে বললাম, আমি কই এক কাজ করো, আমি তো এইখানে কাজ করবো না, আমি দূরে এক জায়গায় কাজে যাবো, ওইখানে আমার এগুলো লাগবো, টঙ্গিতে আমি একটা কাজ রাখছি। তো আমি পাশাপাশি কিন্তু আমি এই রাজমিস্ত্রি কাজ যে করতাম, ওই কাজগুলো আমি নিজে রাইখেই করছি, রাইখা করছি, অপরের তলে মানে অন্য কন্ট্রাক্টরের আন্ডারে করছি, এরকম করছি। তো আমি ওই সাথে বললাম কি, তো চল কিনা লই, এগুলো কিনারে গেছি গোড়াশালে যাইয়া, ওই তোষক বালিশ টালিশ হ্যাঁ হাড়ি পাতিল এগুলো সব চাউল টাউল কিনা লই এলাম, আইনা ওই বাসাতে থাকলাম। তো ওই বাসাতে একটা মেয়ে ছিল, মেয়ে বলতে কি আর একটা পরিবার ছিল, ওই মহিলাটার নাম ছিল আখি, তার হাজবেন্ডের নাম ছিল রতন, ওই মানে ওদের সাথে ভালো একটা রিলেশন হয়ে গেল। আর সাথে কিন্তু আমার মানে কন্টিনিউ লেখাপড়া যত অনেক কিছু ফলো করতো, মানে আমি কিরকম আমি বাসায় কেন যাইতেছি, ওর সাথে বলতেছি কি আমি কয়েক কাজ করো কি, তো চলো আমরা এখানে যাই ঘুরে টুরে আসি, না করতো না, সাথে আমার সাথে ঝগড়া লাগিয়ে থাকতো। তো মেয়ে একদিন আখি আমার ডাক দিল, ডাক দেওয়ার পরে রাত্রি করে রাখ, তুমি যাইবো না, আমাকে একটা পাশে একটা মহিলা ডাকতেছে, আমার বাড়িটা লগে একসাথে থাকি, ওর পাশাপাশি রুম, এটা সমস্যা কি যাইলে। তো আমি গেছি, যাই আইসি, আইসি মতো থাপ, সাথে আমার থাপ করে একটা চড় মারলো, চড় মারছি মতো বেড়া লাগছে, অবশ্য রাগ করছি। তখন সাথে আমার বলতেছে কই বাড়িটা বাড়ার টাকা দিয়ে তো আমি এখানে থাকবো না, তো বারো টাকা আমি কই থেকে দিই মার নাই। দুই দিন পরে মানে 10-12 দিন থাকার পরে, 13 দিন থাকার পরে স্যার বোন আসলো, বোন আইসা একটা লোকের কাছে ফোন করে 2,000 টাকা আনছে, আইনায় 5,000 টাকা দিয়ে দিছি, এই মহিলার দিয়ে দিছি। দেওয়ার পরে মহিলা সাথী আর সাথীর বোন, সাথী কইতে স্যার তোমার সাথে তোর সাথে আর রিলেশন রাখবো না, তোর লোক আমি তোর ডিভোর্স দিয়ে দেবো। তো আমি যে নাকের ফুল কিনে দিয়েছিলাম ওই গোড়াশালে থেকে নাকের ফুলটা না খুললে ফিক্কা মারে ভালো দিয়েছে। তো আমার মানি ব্যাগটা ওই নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই চলে গেছে বাসায়। তো আর বোনে কইতো আমাকে বাসায় হঠাৎ করে, আমি কাজে গেছি গা আমার বাসায় আমি যাইয়া কাজে গেছি গা, আমি কাজে যাওয়ার পরে আমার একদিন কইতেছে তোমার বাড়িতে কেমন কেমন আমার লাগে, আমি কই আমি কেমন 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 আমার লাগবো, আমি কই যেতাম না। তো ওই যে আমার মানি ব্যাগ নিয়েছে, আমার মানি ব্যাগের মধ্যে আমার অ্যাড্রেস দেওয়া ছিল, আর তো আমার কাবিন যে কাগজটি করছি এগুলোর মধ্যে এইগুলো জানতো না। আমার বাসায় হঠাৎ করে মানে আমি কাজে তারা আইসা পড়ছে, আইসা পড়ছে মতো আমার বাড়ি থেকে ফোন আসছে, দুইটা মেয়ে আসছে একটা ছেলে আসছে। তো আইসা বলতেছে আমার জেরাইস যে ছিল আর একটা ছেলে ছিল প্রতিবন্ধী, ওই প্রতিবন্ধী ছেলেটারে মানে কইতেছে ওই কবিরাজ দেখাইবো ওই লেগে নিয়ে আসছি। তো নিয়ে আসি মতো আমার সাথী দোন আমার ওয়াইফ দেখছে, দেখে তো অস্থির, আমার রুমে গেছে মানে যাই একবার পাগল হয়ে গেছে, কি অবস্থা হ্যাঁ হ্যার বিয়ে করলাম, হ্যার দিয়ে বউ আছে, কিন্তু আগে থেকে সন্দেহ করতো আর কি। হ্যাঁ আমার অনেক বন্ধু বান্ধবের সাথে আবার কথা বলতো, তো এমন করতে করতে হঠাৎ মানে হ্যাঁ এখান থেকে চলে গেল, বলছে তোর সাথে আর রিলেশন রাখবো না, তোর আমি ডিভোর্স দিয়ে দেবো। তারপর হঠাৎ মানে একদিন মানে আমার বউ তারপরে জানতো না বুঝতো না, আমার ওয়াইফে এতই ভালো ছিল মানে সন্দেহ করলো সে আমার ভক্ত ছিল,
মানে আপনার বাড়িতে গেছে আপনার সেকেন্ড ওয়াইফ, তারপরে ফার্স্ট ওয়াইফ বোঝে নাই ব্যাপারটা,
এই ব্যাপারটা বুঝে নাই, কিন্তু বুঝলো সে কিছু কয় নাই, কয় না এমনি আইতো পারে, অনেক মানুষ আমার কাছে যায় আবার। তো আমি আশা করছি হ্যাঁ কইতেছে কি আমার কয়েকদিন পরে হঠাৎ করে চেয়ারম্যান অফিস থেকে একটা মানে নিউজ পাঠাইলো, আমার সবাই চিনতো চেয়ারম্যান অফিসে, চিনতো চেয়ারম্যান, আবার আমার চাচা লাগতো সম্পর্কে চাচা, ওইকে ওইখানে আমার চেয়ারম্যান অফিসে গিয়ে আর কইতেছে কয় না একটা কাগজ আছে, একটা মেয়ে ডিভোর্স দিছে সাথী নাম এমন জায়গায় বাড়ি এই ঘটনা। তো প্রথমে জানতো ওই বাজারে ছিল আবার আমার প্রথম স্ত্রীর বড় বোনের হাজবেন্ড স্বর্ণকার,
যাই হোক আপনার প্রথম স্ত্রী এটা জানলো, জানার পরে কি হলো?
জানার পরে কিচ্ছু করে নাই, আমি বললাম আমি সরি ভুল করছি, আর জীবনে করতাম না এমন করছি, অনেক কিছু বুঝাইলাম, বুঝাইছে কোথায় সে বুঝছে, কিন্তু সাথে আমার ডিভোর্স দিয়া ডিভোর্স দিয়ে দিল, ডিভোর্স দেওয়ার পরে তা সে আমার সাথে যোগাযোগ করছে, ডিভোর্স দেওয়ার পরেও সে আমার সাথে যোগাযোগ করছে। কিন্তু আমার আমি সাথীর কোনোদিন কই নাই আমি তোমারে আমি বিয়ে করছি, আমার ছেলে সন্তান আছে, আমি পরিবার এরকম, কিন্তু তাদের পরিবারটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। ঠিক
আছে আপনি আমাকে এটা বলেন, আপনি যে সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন, এই যে একটা মেয়ের সঙ্গে এই ধরনের একটা অনৈতিক সম্পর্ক ছিল, আর একটা মেয়েকে আপনি না জানিয়ে ভাবে অনৈতিক ভাবে তাকে বিয়ে করলেন, আপনার স্ত্রীর মধ্যে কি কোনো ধরনের কোনো অপূর্ণতা ছিল যে কারণে আপনি ধরনের সম্পর্কে জড়িয়েছেন?
সে এইটুকু ছিল, সে ভালো করে মানে আমার স্টাইল মতো আমি যেভাবে চলাফেরা করি সেভাবে সে চলতে পারতো না, মানে এই যুগের মেয়েদের একটা যে
আপনি যেরকম চাইতেন সেরকম
সে ছিল না। কিন্তু
আপনি কখনো এটা চিন্তা করেছেন যে আপনার স্ত্রী যেরকম চায় আপনি সেরকম মানুষ কিনা?
এটা চিন্তা করে, কিন্তু আমার আসলে আমার চেয়ে ভালো আমার স্ত্রী,
এটুকু বোঝেন,
হ্যাঁ
চেহারা দিক থেকে ভালো,
ভালো আমার চেয়ে ভালো,
প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে
একটা জিনিস,
কিছু ডেফিসিট আছে এটা বোঝেন, কিছু কমতি আছে এটা বোঝেন।
হ্যাঁ
তাহলে একটা মানুষকে জেনে শুনে বুঝে বিয়ে করে এই ধরনের সম্পর্কে জড়িয়ে কি পেলেন আপনি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এখন আজকের এই যে অবস্থায় আছেন, কিছু পেয়েছেন?
আমার জীবনে কিছুই পাইনি, লজ ছাড়া নিজের ভুল ছাড়া আমি কিছুই পাইনি।
কি করেন আপনি পেশায় এখন রাজমিস্ত্রি?
হ্যাঁ
এখন কোন ধরনের অবৈধ সম্পর্কের মধ্যে আছেন?
এখন বলতে কোন রকম অবৈধ সম্পর্ক নাই, কিন্তু একটা মেয়ের সাথে কথা বলছি,
আবারও বলছেন,
কিছুদিন আগে বলছি,
বলেন কেন?
হ্যাঁ গতকালকে বলছি, সে কান্নাকাটি করতো কিন্তু তার এরকম কিছু বলি নাই যাতে সে আমার জন্য ইমোশনাল।
দেখেন কথা বলা অন্য জিনিস, ফ্রেন্ডশিপ অন্য জিনিস, কিন্তু আপনি এটা করতে গিয়ে ধীরে ধীরে যে ধরনের সম্পর্কের মধ্যে জড়িয়ে যান, শারীরিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক এবং বিবাহের সম্পর্ক, সেটা আপনার বর্তমান এবং ভবিষ্যৎ দুটো জিনিসকে কিন্তু অন্ধকার করে দিতে পারে। আপনার বাড়িতে যে মেয়েটা এসছে সাথে আপনার দ্বিতীয় ওয়াইফ, আপনি বলছেন দ্বিতীয় ওয়াইফ, কিন্তু আসলে সে লিগালি এবং রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে আমি জানি না দ্বিতীয় ওয়াইফ কিনা, সে যদি আপনাকে মামলা দিত,
হ্যাঁ সেটা
আপনি দিনের পর দিন জেলে পড়তেন।
সেটার জন্যই সে আমারে বলছে আমি ইচ্ছা করলে মামলা,
প্রথম যে মেয়েটি আপনাকে রেপ কেসের মামলা দিলে আপনি সারাটা জীবন জেলে থাকতেন, আপনি এত বড় বড় রিস্ক এগুলো জেনে শুনেই কি আপনি কাজ করেন নাকি আপনি করার পরে জানছেন?
আসলে আমি জানতাম কিন্তু
আমল করেননি।
হ্যাঁ আমি এরকম কিছু মানে টেকনিক্যালি চলতাম,
আপনি মনে করতেন যে কিছুই হবে না,
এগুলো কিছু হবে না, আর মেয়েদের ভয় দেখে,
যারা অপরাধ করে তারা সবসময় জিনিসটা চিন্তা করে আরে করে ফেলি একটাই তো কিচ্ছু হবে না, কিন্তু যখন ধরা পড়বেন আপনি তখন আপনি চিন্তাও করতে পারবেন না যে কিভাবে কি হয়ে যাচ্ছে, সুতরাং এই ধরনের অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখুন। দেখুন ভাই আমি একটা জিনিস বলি, এগুলো খুবই খুবই কঠিন, মানে সামাজিকতার জায়গা থেকে বলি বা নীতিনৈতিকতার জায়গা থেকে বলি, আমাদের থিঙ্কিং এর জায়গা থেকে বলি, দিস ইজ রিয়েলি ডিফিকাল্ট ইন আ সেন্স, কজ এই ধরনের সম্পর্কের পেছনে যতটা বেশি কমিটমেন্ট থাকে তার চেয়ে বেশি থাকে শরীর, তার চেয়ে বেশি থাকে সাময়িক এক ধরনের মোহ, এবং এটা ড্রাগের মতোই ভয়াবহ। আমাদের ডক্টর আজিজুল ইসলাম বলেন যে ড্রাগটা মস্তিষ্কের যে জায়গাটায় সেন্সটা গ্রো করে, ড্রাগের সেন্স ঠিক একই জায়গায় এইসব সেক্সুয়াল সেন্স গ্রো করে, তো মানে বুঝতেই পারছেন দিস আর সেম পাওয়ারফুল। তো এই জিনিসগুলোকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে সেটা আপনার জীবন, ভবিষ্যৎ, সামাজিকতা সবকিছুই ধ্বংস করে দিবে। আপনি তো কপাল ভালো যে এইসব মানুষদের কাছ থেকে কোনো ধরনের কোনো রিয়াকশন পান নাই বা
এখনো বিশেষ করে আপনার স্ত্রীর কাছ থেকে আপনি যে সাপোর্টটা পেয়েছেন, উনি বুঝে করুক না বুঝে করুক উনি আপনাকে অনেক বড় সাপোর্ট দিয়েছেন। আর একটা মানুষের বিবেক থাকলে এরকম একজন স্ত্রী ঘরে থাকার পরে অন্য কোনো মেয়ের সাথে আর কখনোই কোনোভাবেই জড়ানো উচিত না। আপনি আজকে কেন আসছেন এখানে যে বিসবিতে এই কথাগুলো বলার জন্য?
অনুষ্ঠানটা শুনি যখন আপনি বলেন সত্যি বলার সাহস আছে, তখন মানে আমার আমি কাঁদি, আপনার কথা শুনলে আমার কান্না আসে। সত্যি কথা যেটা আমি বলি, এমন একটা অনুষ্ঠান হয় আমার ভিতরে, আমি তো অনেক পাপ করছি আমার লাইফে, এত পাপ করছি পুরোপুরি তো আমার লাইফে অনেক মেয়ে নষ্ট করছি আমার অনেক, মানে আমি বলার বাইরে।
দেখুন ও হয়তো আজকে শর্ট করে বললো, তার মানে ও কতগুলো অপরাধ করেছে। আপনি কি, আপনি তো ধর্মকর্ম মানেন, আপনি যদি ধর্মের অনুসারেও যান তাহলে এটা একটা ভয়াবহতম গুণা যেটাকে বলা হয় জেনা, এবং এটার শাস্তি সম্পর্কে আপনার কোন ধারণা আছে?
আমার লাইফ আমি যা করছি সম্পূর্ণ ভুল, সঠিক কোনো কাজ নেই, কিন্তু মাঝে মধ্যে এরকম করি যদি কেউ অভাব অনাটলে থাকে এরকম মারাটা আমার জাগতো, একটা গরিব অসহায় মানুষদের।
সেটা তো অন্য বিষয়, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মানুষ আছে, কিন্তু আপনি আমাকে আজকে অনুষ্ঠানে কথা দিয়ে যাবেন যে আজকে লাখ লাখ মানুষ শুনছে, যে আপনি আপনার সন্তান আপনার নিজের এবং আপনার স্ত্রীর দিকে তাকিয়ে ভবিষ্যতে এই ধরনের কোন ধরনের কোন অনৈতিক সম্পর্কের মধ্যে আপনি জড়াবেন না।
ভাই আমার, আমি এখানে আসার আগে আমার একটা প্রতিজ্ঞা হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন কোন মেয়ের সাথে অথবা খারাপ কোনো কাজে লিপ্ত হব না।
আমি একটা জিনিস বলি প্রিয় শ্রোতা, যারা আমি বিশ্বাস করি অনুষ্ঠানটা যারা শুনছেন, আজকে একেবারে সমাজের তৃণমূল পর্যায়ের একজন মানুষকে আমি এখানে নিয়ে আসছি যে পেশায় একজন রাজমিস্ত্রি। এই রাজমিস্ত্রি থেকে শুরু করে সমাজে যারা রাজ কার্যে জড়িত, যারা রাজার মতো চলেন, প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম ঘটনা থাকতে পারে এবং এগুলো খুঁজলে পাওয়া যাবে। শুধু একটা জিনিসই বলি, এই ধরনের সম্পর্ক থেকে, এই ধরনের সম্পর্কে যাওয়ার পেছনের অন্যতম কারণ হচ্ছে যদি স্ত্রী থাকা অবস্থায় ধরনের সম্পর্ক হয় তাহলে স্ত্রীর দ্বারা সে কোনো না কোনোভাবে, স্ত্রী তার মনোপুতনা, এটা দুপক্ষতে দ্বিপাক্ষিকভাবে হতে পারে, এটা হাজব্যান্ডের ক্ষেত্রে হতে পারে, ওয়াইফের ক্ষেত্রে হতে পারে। আর এই ধরনের সম্পর্কে থেকে যারা আলটিমেটলি নিজেদেরকে রিকভারি করতে চান, বের হয়ে আসতে চান, বেটার একটা লাইফ চান, এটা কঠিন, এটা সত্যি সত্যি কঠিন। কারণ আমরা প্রতি মুহূর্তেই যে কোনো মানুষের মানুষের সম্পর্কের মধ্যে যে কোনো আচরণ দ্বারা স্যাটিসফাইড থাকতে চাই, সেখানে স্বামী স্ত্রী যে সম্পর্ক সেই জায়গাটা খুবই হেলদি একটা রিলেশনশিপ থাকা উচিত। তো সেখানে যখন ঝামেলা তৈরি হয় তখন সামহাও এই ধরনের সম্পর্কগুলো তে মানুষ একটু নিজেদেরকে আনন্দ দেয়া, একটু নিজেদেরকে বেটার থাকা, এই জন্য এই সম্পর্কগুলোর দিকে হাত বাড়ায় পা বাড়ায়। যাই হোক, আমি যেটা বলবো যে আপনি যদি ভালো থাকতে চান তাহলে একটু একটু ধৈর্য ধরতে হবে, একটু মনের মধ্যে কষ্ট চেপে হলেও, সাহস চেপে হলেও একটু প্রতিজ্ঞা করতে হবে। অ্যান্ড বিলিভ মি, আপনি যদি 1 থেকে 2 বছর বা 3 বছর এই ধরনের অসুস্থ সম্পর্ক থেকে নিজেদেরকে সেভ করতে পারেন তাহলে এই যে সময়টা আপনি পার করলেন এই সময়টাই আপনার জন্য একটা অনেক বড় শক্তি হয়ে যায়। এবং আপনার তখন মাথায় আসে, আমি যেহেতু 3 বছর পেরেছি, আমি যেহেতু 2 বছর পেরেছি, সুতরাং আমি ভবিষ্যতে আর এই ধরনের সম্পর্কের মধ্যে জড়াবো না। এই 2-3 বছরই আসলে একটু ডিফিকাল্ট। আর যারা এই ধরনের সম্পর্কের মধ্যে জড়ায়, আমি একদম হলফ করে বলতে পারি, তারা কখনোই এরকম একটা সম্পর্কে স্যাটিসফাইড থাকে না, তারা একটা শেষ করে আরেকটা ধরে, একটা শেষ করে আরেকটা ধরে। আমি ডেফিনেটলি শিওর আপনার জীবনে এই জিনিসটা ঘটেছে যে আপনি আপনার স্ত্রী থাকা অবস্থায়ও আপনি একটা সম্পর্কে স্যাটিসফাইড ছিলেন না, একটা সাথে আরেকটা, আপনি যেটা বলেছেন একটু আগে। তো আমি মনে করি যে এই জিনিসগুলো থেকে বের হওয়াটা খুবই জরুরি, নইলে এটা তো ফিজিক্যালি আপনার ক্ষতি করবেই, মেন্টালিও ক্ষতি করবে এবং সামাজিকভাবেও আপনি শেষ হয়ে যাবেন। সবার জন্য শুভকামনা থাকছে, যে বিএসবি এখানেই শেষ হচ্ছে না, কজ ইজ আ ভেরি সেন্সিটিভ স্টোরি ইজ ওয়েটিং জাস্ট আফটার 4 মিনিটস। আমি ফিরে আসব, ফিরে আসার পর আপনাদের সামনে আলোচনার সাথে পরিচয় করিয়ে দেবো। তবে ডক্টর তাজুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি সাববিরেরটা এবং অ্যাকচুয়ালি একটু পরে যার পরিচয় করিয়ে দেবো তারটাও দুজনের ট্যাক সাথে মূল্যায়ন করবেন 4 মিনিটের বিরতি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আমরা আবারও শুনছি রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 এ। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং এই মুহূর্তে সাব্বিরের পর আরো একজন গেস্ট অন দ্য ফ্লোর আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে আপনি আপনার নামটা বলেন।
মোহাম্মদ শামীম হোসাইন।
শামীম হোসাইন, ডাক নাম কি শামীম?
জি।
ওকে, আপনি এসেছেন কোথা থেকে?
পাবনা আতাইখোলা থেকে।
পাবনার আতাইখোলা থেকে এসেছেন। বর্তমানে বয়স কত আপনার?
18 বছর।
18 বছর বয়স। আপনি যে যাহা বলিব সত্য বলিবতে এসেছেন সেটার পেছনে একটা অনন্য গল্প আছে, আমরা সেই গল্পে পড়ে যাব। তার আগে আপনি আমাকে বলেন, আপনি যে অপরাধগুলোর মধ্যে আছেন বা যে ভুলগুলো আপনি আপনার জীবনে করেছেন সেটার মধ্যে কি আপনি স্টিল আছেন নাকি সেখান থেকে বের হয়ে আসছেন? যদি বের হয়ে এসে থাকেন তাহলে কতদিন যাবত বের হয়ে আসছেন?
মাসখানেক।
এবং সেটার পেছনে একটা সুন্দর গল্প আছে কিভাবে বের হয়ে আসছেন। আমরা সেই গল্পে যাওয়ার আগে একটু শুনতে চাই ছোটবেলা থেকেই, ব্যাকগ্রাউন্ড থেকেই, আপনার কিভাবে অপরাধের মধ্যে জড়িয়ে পড়া এবং কি ঘটনাগুলো একটু বলুন আমাদের।
আমি আমার জন্ম থেকেই বলি,
জি
আমার যখন জন্ম হয় তখন 1997 25শে ফেব্রুয়ারি, সেদিন মানুষ বলে যে আমি মৃত্যু সন্তান, মামা প্রসব করেছে। তো তখন থেকেই অনেক চেষ্টায় বা ডাক্তারের চেষ্টায় বেঁচে উঠি। আমি আমার ফ্যামিলিতে ছোট সন্তান এবং সবার আদরে অতি আদরের সন্তান।
আচ্ছা,
আমার বলতে কি, আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার পুরা হেয়ারটা সবকিছু একদম কোরিয়ানদের মতো ছিল, মানে চুলটুল। আর আমি তারপরে অনেকটা স্পেস নিয়ে আমি আমার লাইফে চলে আসতেছি।
ওকে জি।
শুরু করি 2003 সাল, আমি চলে আসি ঢাকাতে আমার বড় চাচার বাসায়।
আচ্ছা, পড়াশোনা করতেন?
হ্যাঁ, পড়াশোনা করতেন।
আচ্ছা,
তখন আমি এক বছর, দীর্ঘ এক বছর বাসায় সবাই অনেক কাদুরে পড়াশোনা শেখায়, ডাইরেক্ট ক্লাস 2 তে ভর্তি।
আচ্ছা আচ্ছা,
ক্লাস 2টা ভালো কাটে, ক্লাস 3 থেকে শুরু হয় আমার অন্যায় জগৎ।
ক্লাস 3 থেকে?
ক্লাস 3 থেকে।
তার আগে আপনি আমাকে একটু বলেন যে আপনার শারীরিক কোনো ডিফিট ছিল কিনা, যে আপনার জন্ম, যেহেতু আপনি বলছিলেন যে
শারীরিক ডিফিট বলতে চোখের সমস্যা ছিল
জন্মের সময় থেকে। কি সমস্যা ওটা?
এটা হচ্ছে
চোখে আপনি কম দেখেন, এটা কি এখনো আপনার আছে?
এখনো আছে।
হ্যাঁ বলুন। তারপর?
তারপর ক্লাস 3 থেকে আমার কিছু আউট,
মানে যখন অপরাধ জগতে শুরু,
তখন অপরাধ জগতে শুরু, মানে শহরে থাকি, মানে আমার প্রাইমারি স্কুলটা আছে অনেক বড় একটা প্রাইমারি স্কুল, কিছু বন্ধু বান্ধবের সঙ্গে পরিচিত হয়, রাজু, রাজীব, নাদিম, জাহিদ এদের সঙ্গে পরিচিত। তো তখন থেকে আমরা মানে কি স্কুল ফাঁকি দিয়ে ঘুরতাম ঘুরতাম। তো ঘুরতে হলে অর্থের প্রয়োজন, অর্থ কোথায় পাবো? নাদিম আমাদের থেকে বড় থাকে, কিন্তু আমি তখন ক্লাস 3 তো 2 তে পড়ে হয়তো,
জি
ব্যবস্থায় চলতেছি। তো দেখা যায় কি যে অর্থের প্রয়োজন, রাস্তা দিয়ে যাচ্ছি, কোয়ার্টারের মধ্যে ঢুকে এক বাসা থেকে একটা পাতিলা বা যেটা বলে ডেক্সি ওটা নিয়ে ও মুড়ায় ফেলতো,
মুড়ায়
ওটা
ভাঙির দোকানে বিক্রি করে দিত,
ভাঙির দোকানে বিক্রি করে।
অর্থের প্রয়োজন বলতে আপনার অর্থ দিয়ে কি করতেন ওই সময়টা?
ঘুরতাম, তারপর টুকটাক স্মোক করতাম ওই সেই সময়,
ওই সময়টা থেকে। তো আপনি চুরি করা শিখে গেলেন ওদের সাথে মিশে?
ওদের সাথে থেকে চুরি করি, কিন্তু সবার থেকে আমি আলাদা। আমি ফর্সা, মাথা চুলটা লাল, চোখে সবসময় চশমা পরে থাকি, মানে আমি যেহেতু একটু মধ্যবিত্ত পরিবারের সন্তান সেজন্য আমার পরিবেশটা ভালো।
আচ্ছা,
শিক্ষিত ফ্যামিলি।
ওকে।
তো ওদের সাথে মিশতে চলতো, আর এরকম অনেক অনেক চুরি আছে।
ধরা পড়তেন না?
ধরা পড়তাম না, আবার অনেক সময় ধরা পড়ে দিতাম, হয়তো কেউ পা ধরতে পারতাম, মানে ছোট মানুষ বুঝতেছেন না।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সবাই অতটা কেয়ার করতো না,
কেয়ার করতো না। তো সবচেয়ে বড় চুরি যেটা আমার, এটা হচ্ছে নাদিমের সাথে। নাদিমের মা আর বাবা সেপারেশন, দুজন ডিভোর্স। নাদিমের বাবা হয়তো কয়েকটা বিয়ে করা।
আচ্ছা।
তো নাদিমের মা সাভারেস চাকরি করতো।
ওকে।
তো ওর মার কাছে যাইতো, আসতো, আমাকে নিয়ে যাইতো। তো ওর মা হয়তো টাকা পয়সা দিচ্ছে বাইরে মেয়ের, আমাকে একদিন বলে যে চল মার ওখানে যাব, যে ঘাট করে ওর মার মোবাইল ফোনটা নিয়ে নেয়। মোবাইল ফোনটা নিয়ে এসে তো ওইটা জানে না, সিস্টেম জানে না কি করে বন্ধ করবো, হ্যান ত্যান, ওইটা বন্ধ করে দেয়। আমি বন্ধ করে দেওয়ার পর বললে দোস্ত এটা কি করবো, তো তো রাখতে হবে, বল তোর কাছে রাখ। তো রাখে, তো এটা খবরটা অবশ্যই স্বাভাবিক ফ্লাশ হয়ে যাবে, যে বলছে সিকিউরিটি বা সিসিতে চেক করে দেখছে ওর ছেলে আসতেছিল, সঙ্গে একটা ছেলে আসছে। তো ঢুকছে, ঢোকার পরে আমাদেরকে মানে ধরে ফেললো। আমি স্বীকার যাইনি, তারপরে ওর ছেলে স্বীকার করেছে যে আমি নিছি। তো এখানেও আমার দোষ আসলো, ওর বাবার ফ্যামিলি থেকে আসলো যে শিক্ষিত পরিবারের শিক্ষিত চোর, কথাটা তখন বুঝি নাই, এখন
বুঝি। রাইট রাইট।
তারপরে এখান থেকে আমি মোটামুটি ক্লাস 4 উঠলাম, ক্লাস 4 থেকে আমি 5 উঠতে পারলাম না,
মানে ফেল করলেন।
ওই ওদের সঙ্গে ঘোরাফেরা, ছাত্র যদি একটু ভালো না খারাপ না সেই রকম ছাত্র, তাও কিন্তু পেপার চলে আসলো, ডোনেশন দিয়ে উঠানো গেল না। ক্লাস 4 আবার বললাম, চলতে চলতে আমার খুব ভালো কিছু বন্ধু হয়ে গেল, যাদের অনেক মিস করতেছি এখনো, জানি ওরা শুনবে কিনা অনুষ্ঠানটা। মানে এখান থেকে ক্লাস 5 এসব, মানে এর জন্য মানে আমাকে ট্রান্সফার করা হলো পাবনাতে। পাবনা থেকে শহরে পরিবেশ থেকে গেছি গ্রামে, ওদের মানে গ্রামের ছেলেরা আমার থেকে বড়, ক্লাস 6 অ্যাডমিশন করালো। অ্যাডমিশনে আমি মোটামুটি টিকলাম, বড় একটা স্কুলে।
ওকে।
আমি চলতেছে, কিন্তু ওদের কথাবার্তা, ওদের পরিবেশ, গ্রামের প্রাইভেট টিউটারদের পরিবেশ কোনো কিছু সাথে এমন ম্যাচ হচ্ছে না,
বিকজ আপনি অন্যরকম একটা এনভায়রনমেন্টে থেকেছেন।
চলে যাচ্ছি, যেহেতু শহরের পরিবেশ থেকে গেছি,
জি
ওদের কিছু কথাবার্তা তখন থেকে আমি কিছুই বুঝতাম না, শারীরিক সেক্স টেক্স এগুলো কিছু বুঝতাম, এমন ভাবে কিছু বলতো যে আমি কিছু বুঝতামই না। তখন আমি মোটামুটি ক্লাস সিক্সে প্রথম সামগ্রিক ভালো রেজাল্ট হয়, মানে পড়াপড়ি জিপে ছিল, হাইস্ট ছিলাম ওখানে ফোর,
আচ্ছা
ফোর পয়েন্ট আসলে প্রথম সঙ্গে আমার 3.75 এর মতো আসে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে চলে যায়।
ওকে,
তারপরে ক্লাস সিক্স চলে গেল, সেভেনে আমি বাসা থেকে টাকা টুকা নিয়ে এক জায়গায় চলে যেতাম,
এক জায়গায় চলে যেতেন,
এক জায়গায় মানে না বলে চলতাম, যেহেতু আমার পরিবেশের সাথে ম্যাচ নাই, হয়তো ঢাকায় চলে আসতাম অথবা অন্য কোথায় চলে আসতাম, দুই তিন দিন থেকে টাকা যেহেতু 5-7 হাজার নিতাম, সেটা শেষ হয়ে যায় গেলেই ওটা আমার বাস বা রিটার্ন ব্যাক করতো।
আচ্ছা,
ব্যাক করার সময় এর মধ্যেই আমার আর কি বিভিন্ন জায়গায় মিশে টিশে নেশাটার মধ্যে আসক্ত হয়ে পড়া।
শুরুটা করলেন কিভাবে?
শুরুটা আমি একদিন বাড়ি থেকে পালা আসছি, তো আমি স্মোক আগে থেকে কত মনে করতেছি, তো সেদিন মানে গাজীপুরের মধ্যে কোথাও হয়তো একটা ছেলের সঙ্গে পড়ে যায়, ছেলেটার নাম মনে নেই, ওর থেকে মানে আর কি দুই দিনের সঙ্গে ছিলাম, ওর থেকে আর কি একটু গাঁজাটা খাওয়া শিখলাম,
গাঁজা খাওয়া শিখলাম ক্লাস সেভেনে পড়া অবস্থায়।
হ্যাঁ, তারপরে আপনার চললো এভাবে আস্তে আস্তে, তারপরে এখন আমাদের এলাকাতেও যেহেতু এগুলার প্রচলন আছে গাঁজা টাজার, তো খাইতে খাইতে একদিন একজাক্টলি একটা উদাহরণ দেই, হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড আলামিন, আলামিন অনেক ভদ্র পরিবারের ছেলে এবং কেউ আমাদের গ্রামে উচ্চ ব্যবসায়ী সন্তান, ওই ব্যবসায়ী, তো ও মানে আর কি এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, শেখা খাওয়ার পরে নেশায় চলে আসে আমার সঙ্গে।
আচ্ছা,
তো আমরা দুজন গরমের দিন প্রথমে হয়তো তালের তালি খাইছি, তারপরে গাঁজা খেয়ে মহিষের গাড়ি আসছে না, মহিষের গাড়ি পর শুয়ে আসছি, তো মানে শরীর দিয়ে টোটাল গন্ধ, আমাদের বাড়ির উপরই, তো এক ছেলে আসছে, ওর নাম হালিম, আমাদের সম্পর্কে বড় ভাই, সে মানে সেদিনও বুঝতে পারে যে এরা তো কাম করছে,
মানে এই সময়টাতে ক্লাস সেভেনে পড়া অবস্থায় আপনি ফুললি অ্যাডিক্টেড।
ক্লাস সেভেন আমি বর্ষমধ্য পরীক্ষা দেওয়া পর্যন্ত দিছি, তারপর আর কি আর পরীক্ষা দেওয়া নেই, ক্লাসে এইটা আবার ডোনেশন দিয়ে উঠানো হলো,
ক্লাসে এইটা ডোনেশন দিয়ে উঠানো হলো। আপনি যে সব কাজ করতেন আপনার ফ্যামিলি থেকে বুঝতো না?
বুঝতো তো, তখন বলতো ছোট মানুষ, আস্তে আস্তে মানে মেরে মারতো না, আর বাবা আমাকে কখনো মারে না, আজও হাত বুঝায়া আস্তে আস্তে করে ঠিক হবে, আমাদের ফ্যামিলি কোনো ছেলে সন্তান এরকম নেই এটা বলা হয়।
ওকে,
তখন থেকে আমি সিনেমা দেখা শুরু করি, বাংলা সিনেমা আগে কখনো দেখিনি, সিনেমা দেখা শুরু করি, সিনেমা দেখতে 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 যেহেতু গ্রামে সিডি ভাড়া করে আনতাম, ওই দেখতে 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 কি হয়ে যাও, আমরা বিভিন্ন ধরনের সিডি হার্ড ফিল্ম টিল্ম দেখা শুরু করলাম, তো ওই থেকে আমার শুরু আর কি, তখন থেকে। আর দেখা যায় যে তারপরে কিছু বন্ধু আছে আমার, এদের নাম বলে নিচ্ছি না, এদের সঙ্গে মেলামেশা করতে করতে কিছু মেয়ের সঙ্গে পরিচিত হয়, এলাকায় থাকে না, এরকম মেয়েদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ট্র্যাপে ফেলতাম, ট্র্যাপে ফেলে যে কাজটা করছিস।
ট্র্যাপে ফেলে, আপনি ফার্স্ট ট্র্যাপে ফেললেন কবে, কি কারণে, ঘটনাটা কি ছিল, প্ল্যানটা কিভাবে করলেন আমাকে একটু বলেন।
ট্র্যাপে ফেললাম, দেখি যে আমি যাচ্ছি মাঠে, তো পাটের সময় তো এক ছেলের সঙ্গে এক মেয়ে বেড়ে আসতেছে, মানে জমি ডাল।
এগুলোকে আপনি একা একা করতেন নাকি বেশ কয়েকজন বন্ধু মিলে করতেন?
ওই তখন সেদিন ফার্স্ট দেখি যে ও বেড়ে আসতেছে, তো আমি বললাম কি রে তোর এখানে, মানে আমি ধরে ফেলি ব্যাপারটা ওদের।
ওকে,
সেদিন আমার ফার্স্ট হয়ে গেল এই রিপোর্টটা ফেলে, তারপরে ও তো ওই মেয়েটা আমার হাতে তখন
যে
না আমাকে আমার সঙ্গে না করলেই তোকে এটা বলে দিব ফ্যামিলিতে বা ফ্লাশ করে দিব।
ওকে,
তো চলতে 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 তারপর আমি এরকম তখন আর কি মোটামুটি ক্লাস নাইন চললো, চলতে চলতে আমি তখন
আবার ক্লাস এইটে থাকা অবস্থায় আপনি যৌন কর্মীদের সঙ্গে এই এই ধরনের সম্পর্কে
জড়িয়ে আমি আর কি আবাসিক যে হোটেল গুলা এগুলা
আবাসিক হোটেলে খোঁজ পেলেন কিভাবে, আপনি খোঁজ দিল কিভাবে?
আমার একটা ফ্রেন্ড ছিল,
হ্যাঁ বুঝে, তো
ও যেহেতু মানে ও এখনো
হয়তো
বিয়ে শাদী করে ফেলছে, এখনো যায়।
আচ্ছা, তো ওই আপনাকে বললো?
আমাকে বলতো যে এরকম এরকম।
তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনার কেমন ছিল আপনি গেলেন যাওয়ার পরে?
ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল একটা নাম মনে নিচ্ছি না, পাবনার একটা জয়বিহল এমন বড় হোটেল, ওখানে গেলাম, তো যাওয়ার পর দেখি
আপনি ক্লাস 8-9 এর বাচ্চা, আপনাকে জায়গা দিল ওরা, ওরা এইসব হোটেলে ঢুকতে দেয়। আমি প্রশ্নগুলো এই কারণে করি যে একটা মানুষ নষ্ট হবার জন্য এককভাবে চেষ্টায় সেটা সম্ভব না, সেটার জন্য রসদ লাগে, আর রসদটা একেবারে পরিবার থেকে শুরু করে আমাদের যে সামাজিক সিস্টেম সব জায়গাতেই আছে। হ্যাঁ, এই কারণেই প্রশ্নগুলো করা। দেখুন, একটা হোটেল, ও বলছে নাম করা হোটেল পাবনার, সেখানে ক্লাস 8-9 এর একটা বাচ্চা এই ধরনের কাজ করতে যাবে তার তো মানে প্রশ্নই ওঠে না, সিস্টেমই তো প্রশ্ন ওঠে না, এবং সেখানে ও রীতিমতো এই সুযোগগুলো নিয়েছে, আমি সেই জন্যই প্রশ্নগুলো করছিলাম। তো গেলেন ফার্স্ট দিন, তারপর
তারপর ওইখানে যাওয়ার পর দেখে যে ওইখান থেকে রিসেপশনে গেলাম, রিসেপশন থেকে
গিয়ে আপনি বললেন এটা
না, আমার সঙ্গে আর আমার ফ্রেন্ডটা ছিল,
ও ওইগুলো ম্যানেজ করতেছে, কিভাবে করছে আমাকে একটু বলেন তো।
ও হয়তো আমার থেকে 500 টাকা নিল, নিয়ে রিসেপশনে দিয়ে দিল।
আচ্ছা,
তো বলে ভিতরে যাও,
ওরা বুঝে গেছে আপনার এই কাজের জন্য আসছে,
ভিতরে যাও, লাইক করো, মানে বলছে লাইক করো, ওইখানে আমার সব কথা ইংলিশে বললে।
আচ্ছা,
হোটেলটাতে লাইক করো, তারপরে ঢুকলাম, তো আমার সেদিন আমি ওইখানে একদমই মানে পরিবেশটা আমার সাথে সেট হয় নাই, আমি ফিরে চলে আসছি।
সেট হয়নি কেন?
কারণ ওইখানে যেখানে গেছি ওইখানে সব যারা বয়সী দেখা গেছে যে আমার বড় বোনের বয়সী, কিংবা আমার বলা যায় না যে মার বয়সী, খালার বয়সী।
চিন্তা করুন ওর বয়সটা দেখেন সেই অনুসারে
আমাকে অনেক বেশি গিল্টি ফিল হচ্ছে। সেদিন ফিরে আসি, তারপরে ও বলে যে তাহলে এখানে হবে না, এখানে তো আমাকে ওই ফ্রেন্ডটা বলে। তারপরে আর একটা জায়গা দেখা, সেটা একটা কলোনি, এই যে সুইপারদের ওই কলোনিতে যাইতাম, যেটা মানে আর কি ওইখানে আর কি মানুষের কোনো সমস্যা নেই বা ফ্রি একটা
জায়গা। আমি এই প্রশ্নটা আপনাকে এই জন্যই করছি যে স্বাভাবিকভাবেই এই ধরনের কাজে গেলে এই বয়সে নিজের একটা লজ্জাবোধ থাকে, নিজের একটা শাই ফিল থাকে, নিজের একটা খারাপ লাগা থাকে, নিজের একটা আড়ষ্টতা থাকে। এই জিনিসগুলো কি আপনার ছিল নাকি আপনি অন্যদের চেয়ে আলাদা ছিলেন?
ছিল, অবশ্যই ছিল, মানুষ হিসেবে তো লজ্জাবোধ থাকবে।
এই টাকাগুলো পেতেন কোথায়?
টাকা আমি যেহেতু কিসের ফ্যামিলি ছিল, আমার ফ্যামিলিতে টাকার সংকট নেই, টাকার সমস্যা হলেই ধান চাল
এগুলো বিক্রি করে
দিতাম বা বাবার থেকে বিভিন্ন ছলনায় নিতাম যে বাবা এটা লাগবে।
আপনি যে এই কাজগুলো করতেন, এই কাজগুলোতে আপনার কত টাকা করে লাগতো?
কখনো 400, কখনো 500।
আপনি কি নিরাপদ যে যৌন সম্পর্ক যেটা বলি আমরা সে সম্পর্কে সচেতন ছিলেন?
তখন তো আমি এটা জানতাম না।
তখন আপনি জানতেনই না? দেখেন কিভাবে সমাজে দুরারোগ্য ব্যাধিগুলো ছড়ায়। আপনি এত ছোট বয়সে এসবে গেছেন, আপনি যেখানে গেছেন ওরাও কি আপনাকে সচেতন করেছে? ওরা কি আপনাকে বলেছে যে এই জিনিসগুলো এরকম হলে হয়, এগুলো হয়, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেটাকে আমরা বলি এগুলো হয়? একটু আগে আমরা একটা সাব্বিরের একটা ঘটনা আমরা এখানে প্রেজেন্ট করছিলাম,
তারপরে পরবর্তীতে
তখনও আপনি জানেন না নিরাপদ শারীরিক সম্পর্ক কি সেটাও আপনি জানেন না?
তারপরে আস্তে আস্তে তখন শুধু নেশাই ওটা। মানে
আপনি সপ্তাহে এরকম কয়জনের কাছে যেতেন?
তাই না, মাসে দেখা যেত দুইটা তিনটা,
মাসে দুইটা দুই তিনজনের কাছে যেতেন এবং দুজন জনের ডিফারেন্ট ডিফারেন্ট লোক।
খালি শুধু নতুন খুঁজতাম।
চিন্তা করুন অবস্থা, ক্লাস নাইনেই ওর অবস্থা, ও তো বাকি জীবনটা পড়ে আছে, মানে পুরোপুরি ও একটা ড্রাগ নিচ্ছে এবং এক ধরনের ফিজিক্যাল সম্পর্কের মধ্যে। আচ্ছা আপনি যখন এগুলো করছেন তখন আপনার ভিতরে ইয়ে থাকতো না যে আমি খারাপ কাজ করছি, আমি এটা ঠিক করছি না, পড়াশোনা ভালো হচ্ছে না?
সে সময় ওইটা মাথায় ছিল
না, মাথায় ছিল না। এবং এই ছেলেটা ফিরে এসছে, ইন্টারেস্টিংলি ফিরে এসছে, কিভাবে ফিরে এসছে সে ঘটনাটা খুবই ইন্টারেস্টিং, যাই হোক সামনে দিকে যাই বলুন। তারপরে
ক্লাস নাইনে কোন এইভাবে করতে করতে ক্লাস নাইন থেকে আমি নেশাটা বর্জন করলাম। সেটা বর্জন করার কারণ হচ্ছে আপনার রমজানে আলামিন ভাইয়ের গল্পটা আমি শুনলাম।
আলামিন ভাইয়ের গল্প
আমাদের পাবনা আলামিন, আমাদের এলাকারই।
আপনার চেহারার সাথে মিলও আছে অদ্ভুত ভাবে। হ্যাঁ আমি আমি খুব ইন্টারেস্টিং লাগছিল। পাবনার আলামিনের গল্প তো অনেক আগের গল্প, 51 না 52,
তখন আমি ফার্স্ট শোনা 2012 সালে।
2012 সালে ফার্স্ট শোনা?
শোনা।
আচ্ছা,
ওইটাই আমার লাইফে ফার্স্ট, ওইটা শুনলাম। শোনা পরে এত কষ্ট করছে বেচারে, এত ই করছে, তারপরে এখন তো ও তো ভালো হয়ে গেছে, আমরা তো ভালো দেবো, নেশাটা বাদ।
আলামিন কোথায় আছে আমি জানি না, আলামিন এখন হেলো 920 অনুষ্ঠানটা শোনে কিনা জানি না, একেবারে প্রথম দীক্ষার গল্প ছিল। আলামিন যদি এই অনুষ্ঠানে না আসতো আমাদের এই হেলো 920 তে, তাহলে আজকের এই যাহা বলিব সত্য বলিব হয়তো আমাদের শুরু করা হতো না। কারণ আলামিন যখন প্রথম এসে এখানে এরকম ভাবে কনফেস করে জীবনে এত বড় বড় অপরাধ করেছি, এত ভুল করেছি, তারপর থেকে আমাদের মনে হয় যে যারা আসলে ভুল করছে, অপরাধ করছে, তাদের জন্য আমাদের একটা জানালা খুলে দেওয়া উচিত, যে কারণে আমাদের এই যাহা বলিব সত্য বলিব। এবং এই অনুষ্ঠানটি আপনাদের পুরো সমাজের জন্য কতটুকু উপকার করতে পেরেছে সেটা আপনারাই আপনাদের জন্য নিজের জায়গা থেকে জাজ করবেন। আমরা শুধু একজন অপরাধীকে, একজন ভুল করা মানুষকে এখানে এনে বারবার দেখানোর চেষ্টা করেছি যে ভুল এবং অপরাধ করে জীবনে আসলে কিছুই পাওয়া যায় না, ক্ষতি ছাড়া। সুতরাং এবার আপনি সিদ্ধান্ত নিন যে আপনি এর মতো করে ভুল কিংবা ক্ষতি করবেন কিনা। যাই হোক, তো আপনি আলামিনের গল্প শোনার পর কি হলো? আপনি নেশা থেকে ছেড়ে দিলেন?
নেশাটা ছেড়ে আর তো আমি সবসময় প্রেয়ারের মধ্যে ছিলাম, নামাজ কালাম সবসময় পড়তাম, কিন্তু নামাজ পড়ার পরে ই হতো যে এটা আমার নামাজটা কবুল হবে না, তারপরে নামাজটা পড়তাম,
মানে মনের মধ্যে মনে হতো কবুল হবে
না,
এবং তারপরেও আপনি এই ধরনের সময় ফিজিক্যাল রিলেশনও ছিলেন তারপরে?
তখন থেকে নেশাটা বাদ, ফিজিক্যাল রিলেশন ছিলাম। তারপরে ক্লাস নাইনে এত রেজাল্ট খারাপ হলো আমাকে স্কুল থেকে একদম টিসি দিয়ে দিল,
বের করে দিল,
বের করে দিল, কোথাও জায়গা নেই। মানে তখন মানে বাস্তবতা সম্মুখীন হইলাম, এখন আমি কি করব?
শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, বিশেষ করে ইয়াং যারা আছো, যারা এই অনুষ্ঠানটা শুনছো, তারা একটু মনোযোগ দিয়ে শোনো।
তখন মানে আমার একদম হয় হায় উঠাস, বাবা বলতেছে মাঠে কাজ কর, এর কাছে যাই ও লাগছে না, মায়ের কাছে যাই মাও তখন আদর করে না, ভালোবাসে না, টাকার তখন আমার কাছে টাকার কোনো ব্যাপার না তখনও। তারপরে আমার বোন কেউ দেখতে পার না, শেষমেশ আমি ফকে শোনালে ভর্তি হয়ে যাই।
আচ্ছা,
তখন মোটামুটি পড়াশোনায় ভালো, পড়াশোনা করে এসএসসি দিলাম, তো ইনশাল্লাহ পাস করলাম, রেজাল্টও জিপিএ মোটামুটি ভালোই আসলো, 4.93 আসলো। তো এরপরে আমি ইন্টারে ভর্তি হলাম, তারপরে থেকে
আপনি যতদূর জানেন যে আপনি শারীরিক সম্পর্ক থেকেও বের হয়ে আসছেন,
কমপ্লিটলি
আপনি এখান থেকে বের হলেন কিভাবে?
কমপ্লিটলি বের হলাম 2016 সালে তো আমার হয়েছে কয়েকটা বর্ষার গল্প আমি শুনছি, তিথি এদের সবার গল্প শুনছি, কিন্তু হয়নি। চেষ্টা করছি কিন্তু ওই নেশাটা মাথা থেকে যায়নি।
আচ্ছা,
তারপরে কমপ্লিটলি হলাম এই আমি যেহেতু আপনার থেকে শোনা যায় না, ডাইরেক্ট
ডাউনলোড করে শোনেন আপনারা,
ডাউনলোড করে এবং কি কম্পিউটার দোকানে বলে রাখতে হয়, আগে
আগে থেকে কম্পিউটার দোকানে বলে রাখতে হয়
যে ভাই আসে না, আসবে কখন, ওরাও ডাউনলোড করে না। তো এইরকম করতে করতে ওই আমি আমারও
মানে কম্পিউটার দোকান থেকে কিনেন আপনারা? কত করে কিনেন?
এখন তো কিনতে হয় না, আর আমারও যেহেতু পিসি টিসি সবকিছু।
কত করে কিনতেন যখন কিনতেন?
হয়তো আমি কিনতাম 5 টাকা পিস,
5 টাকা করে এক একটা। ওকে, দুঃখজনক, যাই হোক বলেন। তারপর
তারপরে
না, আলামিনও কিন্তু একই ঘটনা করেছিল, আলামিনও কিনে শুনে তারপরে এখানে এসেছিল। হ্যাঁ বলুন।
তারপরে আপনার মুন্নি নামের একটা মেয়ে শুরু গল্প শুনলাম, ওই বয়সে তো 15 বছর, ওদের কাছে আমরা ক্লায়েন্ট হই, আর এরকম মেয়ে সবাই চায়। তো ওর জীবনের দুঃখ শোনার পর মানে তওবা করছি এবং কানে ধরে নিজেই নিজেকে উঠবস করছে পড়ার টেবিলে বসে। তখন আমার এক্সাম চলতেছিল যে আমি আর কখনো সৃষ্টিকর্তা না করা অন্য মেয়ের সঙ্গে মেলামেশা করব না।
চমৎকার। একটা কথাই বলি শুধু শেষের দিকে এসে, কোনো মানুষই খারাপ না, সিচুয়েশন তাদেরকে খারাপ করে। আমরা প্রত্যেকটা মানুষই সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি। আমরা যে সিস্টেমের মধ্যে বড় হই, সেই সিস্টেমটা যদি সঠিক হতো, সেই সিস্টেমটা যদি আমাদেরকে ভালোর দিকে এক্সেল করত, তাহলে আমরা প্রত্যেকটা মানুষই পুরো দুনিয়াটাকে অন্যরকম ভাবে সাজাতে পারতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের পূর্ববর্তী জেনারেশন বলি বা যাই বলি না কেন, সামাজিক যে নিয়মকানুন বলি, সবকিছু, পারিবারিক যে অনাচার বলি, সবকিছু মিলিয়েই আমরা কখনো কখনো এমন কোনো ভাবে বেড়ে উঠি যে আমরা নিজেরাই সমাজের জন্য বোঝা হয়ে যাই, পরিবারের জন্য বোঝা হয়ে যাই, নিজেরা নিজেদের কাছে বোঝা হয়ে যাই। সুতরাং যারা অপরাধ করছেন বা যারা খারাপ কাজ করছেন, তারা প্রত্যেকেই পটেনশিয়ালিটি নিয়ে আছেন, তাদেরকে একটু শুধু জাগিয়ে দেয়া, এই জাগিয়ে দেওয়ার জন্য হয়তো একটা মানুষের জীবনের গল্প অনেক বড় ভূমিকা রাখতে পারে। এবং আমরা আজকে ওকে এখানে নিয়ে এসেছি, সময় পেয়েছি বলেই ওকে এখানে উপস্থাপন করা। খুব স্বল্প সময়ে আমরা কিছু লেসন এখানে দিতে পেরেছি আপনাদেরকে, মেসেজ দিতে পেরেছি আমি ইনফ্যাক্ট বলবো, কিন্তু এরকম ঘটনা আমাদের অসংখ্য অসংখ্য আছে। যারা এই অনুষ্ঠানগুলো শুনে নিজেরা কানে ধরে তওবা করেন, নিজেরা সঠিক পথ বেছে নেবার চেষ্টা করেন, এবং এটাই আমাদের চরম পাওয়া, নিঃসন্দেহে অনেক বড় পাওয়া। আমি যতদূর জানি যে তুমি করেই বলি শেষের দিকে এসেছি, তোমার বয়স এখন, হ্যাঁ তোমার বয়স কত এখন?
এখন 18 বছর,
18.5 বছর, প্রাপ্তবয়স্ক হচ্ছ কেবল তুমি। তো এই যে ওয়াদাটা তুমি করলা, এবং করার পরে তুমি আজকে, আমি তোমাকে আসলে সময়ও দেইনি সে অর্থে, তুমি তারপরও কনফার্ম ছিল না যে তুমি আসবা কি আসবা না, তারপরে তুমি চলে এসছো, কেন বলতে আসলা? লাখ লাখ মানুষের কাছে এই কথাগুলো, নিজের কথাগুলো কেন বলতে আসলা?
আমার যে, আমি চাই যে আমার মতো এত কম বয়সের সন্তান মানে মানুষ, আমার বাবা মা অবশ্যই আমাকে গার্ড দিছে, তারপরে তার ধরে বাঁধে রাখতে পারে না, গার্ড দিয়ে তারপর যেটা বলে,
মানে তুমি কি এটা বলতে চাও যে নিজেরাই নিজেদেরকে সংশোধন
করি? আর অবশ্যই সবাই, আমি চাই যে আমার যেমন ফিরে আসছি, এখনো অনেক আমার আমার থেকে কম বয়সী মানুষ এখনো করছে
এইসব কাজ,
এখনো আমি চাই যে তারা ভালো হয়ে যাক।
তুমি কি এখান থেকে ফিরে আসার পরে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছো, তোমার ব্লাড টেস্ট করা বা অন্যান্য জিনিসগুলো করা?
আমি জানি আমার এটা
না, তুমি জানো কিন্তু তুমি ডাক্তারের মতো জানো না। আমি তোমাকে সাজেস্ট করবো, তুমি ডাক্তারের কাছে গিয়ে তুমি বলো যে তুমি যেহেতু লং টার্মে এই ধরনের সম্পর্কের মধ্যে ছিলা, বিভিন্ন মেয়েদের সঙ্গে তুমি মিশেছো, কখনো নিরাপদ সম্পর্কে ছিলা, কখনো অনিরাপদ সম্পর্কে ছিলা, সুতরাং তোমার উচিত এই বিষয়গুলো টেস্ট করে নেয়া। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেটাকে বলা হয়, সেগুলোর কোন উপাদান তোমার শরীরের মধ্যে আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমাকে এটা সাজেস্ট করব। প্রিয় শ্রোতা, আমরা এখানেই শেষ করছি। জি জি জি,
আমার একটা কথা বলতে মানে মনে নেই, আমি 2007 সালে 16 ডিসেম্বরে সাভারে অ্যাক্সিডেন্ট করে,
আচ্ছা,
তো ওইখান থেকে একজন মানুষ উদ্ধার করে আমাকে বাঁচায়, তো বাঁচায় তাকে এখনো বাবার স্থানে বা তার থেকে উচ্চ স্থানে রাখছি। তো সেই ব্যক্তিকে আমি পায়ের হাত দিয়ে সালাম করতে চাই, শুধু সেই ব্যক্তিকে, সাবার থেকে বাঁচাইছিল সে, যদি এই অনুষ্ঠান কোনোদিন শুনে,
সে কি তোমার সঙ্গে নাই?
না
না, সে তাকে তুমি চিনো না?
না, তখন তো আমি অনেক ছোট, 2007 সালে, 10-12 বছর।
তোমাকে উদ্ধার করার পরে কিছু যোগাযোগ রাখিনি?
পরে একদিন দেখতে আসছিল ক্লিনিকে, আমি দীর্ঘ 45 দিন ক্লিনিকে ছিল।
তোমার বাবা মাও তার সঙ্গে যোগাযোগ রাখিনি?
তাকে এত পাই নাই,
পাওই নাই তুমি?
তুমি
নাম জানো কি ভদ্রলোকের?
না না, আমি জানি সে কোন ক্লিনিকে কাজ করে।
আচ্ছা, তুমি এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে খোঁজ করছো?
তার পায়ে হাতে শুধু সালাম করবো আমি, যে আমার জীবন দান করছে।
আমি চাইবো তোমার আশা পূর্ণ হোক এবং এরকম মানুষ সমাজের আনাচে কানাচে অনেক 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 জায়গায় অনেক বেশি হোক। Because the real heroes are always unknown in the world. সবসময় তারা অজানা এবং তারা কোনো ব্র্যান্ডিং চায় না, মার্কেটিং চায় না। These are the real people for the society. আমরা পাঁচ মিনিটের ছোট্ট একটা ব্রেক নিব এবং তারপর ডক্টর তাজুল ইসলাম আমাদের অনুষ্ঠানে যে দুটো গল্প আজকে আমরা এখানে আপনাদের সামনে এনেছি, জীবনের অপ্রিয় সত্য, সে দুটো দুজনের কথা বলবেন। একজন শামীম হোসাইন এবং আরেকজন হচ্ছে সাব্বির। বিশেষ করে শামীম হোসাইনের বিষয়ে আমি এইটাই এমফাসিস দিব বলার জন্য, ও যে ফিরে এসছে সেলফ রিয়েলাইজেশন নিয়ে, এইটা অনেক বড় একটা ব্যাপার এবং এটার জন্য এইসব ঘটনা, এইসব গল্প, এইসব জীবনবোধ বাচ্চাদের মধ্যে স্প্রেড করাটা নট ইন এ রেডিও স্টোরি বাট ইন ডিফারেন্ট ওয়েতে কিভাবে আরো সম্ভব। ওকে, সো আমরা পাঁচ মিনিটের একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ফিরে আসছি পাঁচ মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
প্রিয় শ্রোতা, পাঁচ মিনিট পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। যে দুটো গল্প আজকে আমরা এখানে আপনাদের সামনে এনেছি, জীবনের অপ্রিয় সত্য, সে দুজনের কথা বলবেন, একজন শামীম হোসাইন এবং আরেকজন হচ্ছে সাব্বির। ডক্টর তাজুল ইসলাম, পুরোটুকুই তো শুনলেন, কি বলতে চান আপনি, মানে পুরো বিষয়টাকে নিয়ে যদি আপনার কাছ থেকে আমরা জানতে চাই?
আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে দুজন অতিথি, প্রথম হচ্ছে সাব্বির, বর্তমানে বয়স 27 বছর, যা আমরা অন্যান্য অনুষ্ঠানে শুনি সেরকমই, তারা বিড়ি সিগারেট নেশা পানি দিকে ছিল এবং বন্ধুদের সঙ্গে যুক্ত সে যাবি। যাই হোক, এখন সে যেটির অনুষ্ঠান শুনেছে এবং সে নিজেকে আবার ভালো হওয়ার চেষ্টা করছে সে আমাকে জানাইছে। মন্দের ভালো হিসাবে এটাকে আমরা নিচ্ছি, কিন্তু তবে এই জিনিসগুলি বুঝতে হবে যে এইভাবে যাতে অল্প বয়সে প্রেম করা, সেখানে দৈহিক সম্পর্ক হওয়া এবং সেখানে প্রেগনেন্ট হয়ে যাওয়া, আবার সেই বিয়ে না হলে সেই সন্তানদের কি করা হলো, সেই সন্তানকে বিক্রম হলো না কি হলো, এই যে সামাজিক মানে খারাপ পরিণতিগুলি, এগুলি থেকে সচেতন হওয়া এবং কোনোভাবেই যে না জেনে তার সঙ্গে থেকে প্রেম করা নয়, গার্জিয়ানরা পর্যন্ত না জেনে তাকে বিয়ে দেওয়া, এই ব্যাপার থেকে আমরা কখন সরে আসবো, আমরা কতটা কবে সচেতন হবো, এই প্রশ্ন থেকে আমি দ্বিতীয় গল্পে আছি। সেখানে শামীম, যার এখন বছর 18 বছর বয়স, তার মা বাবা দুজনে সরকারি চাকরি করতো, যা হয় সরকারি চাকরি করতো, তাকে সময় দিতে পারতো না। সময় দিতে না পারার কারণে হোক বা অন্য কারণে হোক, ক্লাস 3 থেকে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ক্লাস 3 থেকে সে শিশুর দাদা শুরু করে দিয়ে, অর্থাৎ মাদকের মানে ভয়াবহতা কত মানে কিন্তু একটা জিনিস শুনলাম এবং শুনে ভালো লাগলো সবার জানার জন্য, এবং এর আগেও আমরা অন্য লক্ষ্য করেছি যে বাংলাদেশে এই একটা বিচিত্র অনুষ্ঠান, যে বিএসডি যাহা বলিব সত্য বলি অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা এই অপরাধীদের জন্য তাদের মানে সত্য কথন, তাদের সেলফ কনফেশন, তাদের যে করে থাকে, এটা কিন্তু অনেক তরুণ তরুণীরা শুনে থাকে, যারা ভালো আছে তারা যেমন শোনে, যারা খারাপ পথে আছে তারা আর কি না মনে হচ্ছে দেখা যাচ্ছে, এই যে শোনার আগ্রহ আমাদের সমাজ তাদেরকে ভালো করতে পারে নাই, আমরা যারা মনোসামাজিক মনোবিজ্ঞানী আছি বা সামাজিক বিজ্ঞানী আছি তারাও তেমন কিছু করতে পারেন নাই, রাষ্ট্রীয় করতে পারেন নাই, কিন্তু এই অনুষ্ঠানটা যে এই যে নষ্ট হয়ে যাওয়া ছেলে মেয়েদের ব্রেনের ভিতরে মননের ভিতরে একটা পরিবর্তন আনতে পেরেছে, সেটা অনেক উদাহরণ আমরা আগে দেখেছি। আজকে দেখলাম যে আমরা যে অনুষ্ঠানটা ফেলে যাচ্ছি, যে দিয়া সম্মান আছে বা এই যে আমি এবিসি রেডিওকে খুবই মানে ধন্যবাদ দিতে চাই, এই প্রোগ্রামটা শুধু কোনো অন্য আর 10টা প্রোগ্রামের মতন সাধারণ প্রোগ্রাম নয়, এটা একটা সামাজিক শুদ্ধিকরণের একটা উপযুক্ত মানে প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। শামীম সহ সাব্বির সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আশা করি তারা সুন্দর এবং ভালো পথে থাকবে এবং যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান এই খারাপ মানুষদেরকে ভালো পথে আলোর পথে আসার জন্য আহ্বান জানাবে এবং তারা আলোর পথ দেখতে পাবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আজকের মতো আমরা শেষ করতে চাই, তবে তার আগে আমরা চিঠিপত্র বা মেইল সেকশনে এই পর্যায়ে আমরা মঞ্জুরের কাছ থেকে শুনব কোন বন্ধুটি বা কে আজকে আমাদেরকে চিঠি লিখেছেন এবং তার চিঠির কন্টেন্ট আসলে কি।
রয়্যাল টাইগার ডুইং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
সজল। গত বছর এসএসসি পরীক্ষা দেওয়ার সময় আমি একটি পরীক্ষায় নকল নিয়ে ধরা পড়ি। আমি ভালো ছাত্র ছিলাম বলে শিক্ষকরা বহিষ্কার না করে আমার খাতা রেখে দেয়, ফলে আমি পাশ করলেও ভালো ফলাফল করতে পারিনি। আমি চাই আমার মতো ভুল কেউ যেন না করে।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক ধন্যবাদ এই উপলব্ধির জন্য। শেষ হলো আজকের মতো জেভিএসবি অর্থাৎ রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। অনেক বেশি ভালো থাকুন, এই সত্যগুলো আপনার জীবনকে সুন্দর এবং সহজ করুক। একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক, এই ব্রত হোক আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.